আসসালামু আলাইকুম। অদ্ভুতের 312তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আপনাদের মাঝে আজ আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া, অদ্ভুতরেতে বিদেশি ঘটনা কমে যাচ্ছে কেন? বিদেশি ঘটনা কমার আসলে কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমি যেরকম ঘটনা পাই সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমি চেষ্টা করছি বিদেশি ঘটনা কালেক্ট করার। আপনারা যতটুকু পাঠাচ্ছেন ততটুকুই শেয়ার করছি। এছাড়াও বর্তমানে চেষ্টা করছি, যেহেতু বিদেশি ঘটনা বেশ কম আসছে, এখানে চেষ্টা করছি আমি বিভিন্ন বিভিন্ন ফোরামে গিয়ে বিভিন্ন পরিচিত মানুষকে রিকোয়েস্ট করে সেখান থেকে যদি তাদের কোনো মিথ লেজেন্ড বা তাদের কোনো ঘটনা কালেক্ট করতে পারি, সেটি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। আর অনেক ভাইয়া প্রশ্ন করছেন বিভিন্ন রকম। এর মাঝে একজন প্রশ্ন করেছেন ভ্যাম্পায়ার সম্বন্ধে। আমাকে বলছেন কাতার থেকে এক ভাই বলছেন যে ভ্যাম্পায়ার জিনিসটা কি, আসলে কি ভ্যাম্পায়ার এক্সিস্ট করেন নাকি? কারণ তিনি রিসেন্টলি কোন একটা মুভি দেখেছেন এবং সেই মুভি থেকে তিনি ভ্যাম্পায়ার সম্পর্কে প্রশ্ন করেছেন। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, উত্তরটা যতটুকু ছোট করে দেয়া যায় আজকে শুরুতেই আমি দিয়ে দিচ্ছি। পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনপদের মাঝে কিন্তু বিভিন্ন রকমের বিশ্বাস এক্সিস্ট করে, বা এইসব মিথিক্যাল ক্রিয়েচার সম্পর্কেও কিছু মানে তাদের মাঝে কথা চালু আছে, বা তারা বিশ্বাস করে যে এই ধরনের ক্রিয়েচার এক্সিস্ট করে। এরকম বিভিন্ন রকমের ক্রিয়েচার আমরা কিন্তু এই যে ভূতের ঘটনা যখন শুনি, এক এক অঞ্চলে এক এক রকম। তো এই ভ্যাম্পায়ার নামে যে ক্রিয়েচারটা, এটা আসলে মিথিক্যাল ভাবে আসে নাই। মানে প্রাচীন ইউরোপে, মানে রোম, গ্রিস বা মেসোপটেমিয়া, এই জায়গায় কিন্তু কিছু সেখানকার কিছু তারা দেবদেবীতে বিশ্বাস করত, যারা রক্ত পিপাসু ছিল, রক্ত পান করত, এরকম কথা প্রচলিত আছে সেখানে। এমনকি মিশরেও আছে, মিশরেও বলেছিল যে সেকমেত সিংহ মানবী বা সিংহমুখী যে তাদের দেবী, সেও এরকম রক্ত পান করছিল, ইত্যাদি ধরনের কথাবার্তা প্রচলিত আছে তাদের মাঝে। তো সেইখানে কিন্তু ভ্যাম্পায়ার বা এক্স্যাক্টলি এই ক্রিচারের কথা কোথাও বলা ছিল না। এটা মডার্ন ডেজে 1800 শতাব্দীর দিকে এই কথাটা প্রচলিত হয়, এবং বেসিক্যালি ইস্টার্ন ইউরোপে, বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, এই দেশগুলোতে এগুলো বেশি ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকে কিন্তু এই ভ্যাম্পায়ার নামক আধুনিক যেই টেলস এগুলোর তৈরি। আর এটাতে খুব বেশি প্রভাব ফেলেছে আইরিশ উপন্যাসিক আব্রাহাম বার্মস্টোকার, বা বার্মস্টোকার যাকে বলা হয় শর্টে, তিনি ড্রাকুলা লিখেছিলেন। সেই ব্লাড টেপেসকে নিয়ে তাকে ডিফারেন্ট ভাবে ক্যারেক্টারাইজ করে, যে দ্য আনডেড, মানে জীবন মৃত যে ক্যারেক্টারটা, সেটা তৈরি করে তিনি কিন্তু উপন্যাস লিখেছিলেন। সেটা থেকেই এই ক্যারেক্টারটা আরো বেশি এনরিচ হয়েছে এবং বর্তমান সমাজে একদম ছড়ায় গেছে। সো এই হচ্ছে বেসিক্যালি ভ্যাম্পায়ার নামক জিনিসটার অ্যাকচুয়ালি উৎপত্তি। তবে আমি কিছু ফোরামে কথা শুনেছি, এর মাঝে অনেকে বলেছেন ফোরাম, ইউরোপিয়ান ফোরাম, তারা কিন্তু বেশ করে, এগুলো কিন্তু ইস্টার্ন ইউরোপিয়ানদের কথা, তাদের মাঝে অনেকেই ফোরামে লিখেছেন যে অ্যাকচুয়ালি যখন এরকম ভাবে অভিশপ্ত ভাবে তাদের ওখানে কেউ মারা যায়, তার ওই ডেড বডির মধ্যে তারা যখন একটা, তারা বলে ট্রানজিশনাল পিরিয়ড, এবং সেই সময় সেই ট্রানজিশনাল পিরিয়ডে তাদের মধ্যে কোন ডিমন ভর করে এবং সেই ডিমনই রক্ত পান করে, এরকম তারা বলে আর কি। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু প্রাচীন মিথে ছিল না, বর্তমানে এটাকে মানে বেশ ডিফারেন্ট ভাবে চিত্রায়িত করা হয় এবং এরকম ভাবে আপনারা দেখছেন ভ্যাম্পায়ার মুভিজ, কমিক বুক এন্ড এইসব জিনিস তো আসলে আছেই। কমিক বুক বলতে আর কি গ্রাফিক ইলাস্ট্রেশন যেটা ছড়াই গেছে এবং ইউরোপে আছে এবং সব জায়গায়, এবং আমেরিকাতে এটা আর হলিউড এটাকে আরো বেশি কালারফুল করে ফেলছে। তো যাই হোক, এটা তাদের বিশ্বাস এবং এটা একটা মডার্ন বিলিভ, এটার সাথে সেই এনশিয়েন্ট মিথিক্যাল ক্রিচারের সাথে কোন রকমের কানেক্টিভিটি ওইভাবে নাই, মানে এই যে এখন যেটা আছে এই কনসেপ্টটা এইভাবে নাই। এই হচ্ছে ভ্যাম্পায়ার সম্পর্কিত কথা, যে ভাই জিজ্ঞেস করছিলেন তার জন্য এতটুকু আমি কনসাইজ করে বললাম। আরো অনেক রকম আলোচনা আছে বাট সেটাতে আমরা গেলাম না। আর আমাদের দেশে যেরকম আছে মান্দভূত, গেছভূত, শাকচুন্নি ইত্যাদি, স্কন্ধ কাটা, এই ধরনের জিনিসপত্র প্রচলিত আমাদের দেশে বা আমাদের অঞ্চলে, আবার পার্শ্ববর্তী এলাকায় আছে চুড়েল, এগুলো। আর আরেকটা সাথেই বলে দিই, যেহেতু কানেক্টিভিটি আছে, ওয়েরউলফ জিনিসটা আসলে ওইটা যে আমেরিকাতে বেশি প্রচলিত হয়েছে, যদিও রোমানিয়াতেও ওলফের ব্যাপারটা ছিল, রোমানিয়াতে ছিল, এর আগে প্রাচীন ইজিপ্টে ছিল, বাট আমেরিকাতে এই জিনিসটা খুব বেশি চর্চিত হয়েছে এই কয়েকশো বছর ধরে। তো যাই হোক, আমার কাছে যেটা আমার কাছ থেকে যদি মতামত চান, আমি বলবো এগুলো সবই জিন, মানে যেই যেই রূপে দেখে থাকুক সেটা হচ্ছে জিন। জিন মানে আনসিন, এবং আনসিন ক্রিচার কিন্তু বিভিন্ন রূপে আসে। এই জিন একটা ক্রিচার, সে একটা পাওয়ার অ্যাকচুয়ালি, যার মূল বেস এলিমেন্ট হচ্ছে আগুন, এবং সেখান থেকে সে যে কোনো, সে একটা এনার্জি, সে কোনো যে কোনো রকমের ফর্ম নিতে পারে। একমাত্র আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে কোনো ফর্মে সে আসতে পারে মানুষের সামনে। তো এটাই হচ্ছে জিনের ব্যাপার। তো যাই হোক, আজকে চলে যাবো মূল অনুষ্ঠানে, অনেক কিছু বলে ফেললাম আপনাদের এই কোয়েশ্চেনের কারণে। আপনারা অনেকেই বলেছেন যে ভাই এইসব ব্যাপারে একটু আলোচনা রাখলে ভালো হয়। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নের মধ্যে যতটুকু আমি আমার জ্ঞান থেকে সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার, আর আমার উত্তরটাই যে একদম সঠিক তা তো না, আমি আমি আসলে চেষ্টা করি যে রিলিজনের উপর বেস করে উত্তরটা দিতে। তো যাই হোক, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আবির হোসেন ফরিদপুর থেকে। আবির তার নানা বাড়ির একটি ঘটনা, ফরিদপুরের কোন একটা গ্রামের, সেটি শেয়ার করেছেন আমাদের কাছে, এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব আবিরের পাঠানো ঘটনায়। আবিরের নানা বাড়ি গ্রামের একটি গৃহস্থ বাড়ি, মানে বেশ বড় সড় আকারের, কারণ তারা যৌথ পরিবার সেখানে থাকতেন, এবং সেই মানে ঘরগুলো থাকতো মানে বেশ ছড়ানো ছিটানো, মানে আবি যেখানকার কথা বলছেন নানাবাড়ির যে অংশটা, সেই জায়গাতে তিনটে ঘর ছিল বড় বড়, এবং তার মাঝখানে বিশাল একটা উঠান, আর উঠানের পেছন দিকে হেঁটে যাওয়ার চিকন রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে তার পেছনে বড় বড় দুটা পুকুর, বেশ বড় দুটা পুকুর, যেটাকে দিঘি বলা যায়, এবং সেই দুই দিঘির মাঝখানে একটা ছোট্ট এক চিলতে রাস্তা আছে হেঁটে যাওয়ার জন্য। কিন্তু হেঁটে গেলে সেই জায়গাটা গিয়ে ঢোকে একেবারে বন বাজারের মধ্যে, মানে সেখানে পুরো গাছ আর গাছ, তো অনেক আম গাছ আছে এবং অনেক পেয়ারা গাছ আছে, এবং এছাড়াও অনেক রকম গাছ আছে, মানে ওইটা অন্ধকার হয়ে থাকে, জায়গাটা দিনের বেলা আলো ঢোকে না ঠিক মতো। আর তাদের বাড়ির এই পাশে বাঁদিকে একটা বড় পুকুর, আর তার পাশে রাস্তা, সেই রাস্তা হেঁটে চলে গেছে একেবারে বাঁদিকে অনেক দূরে, এবং সেই পুকুরের অপর পাশে একটা জায়গায় তাদের একটা মানে জায়গা ছিল, যেখানে নাকি মানে কোনো মানুষ থাকতে পারে চাইলে এসে, মানে থাকার জন্য একটা চৌকি ছিল এবং খোলা, চারিপাশে কোনো বেড়া নাই, মানে ওটার কোনো দেয়াল নাই, এবং সেই জায়গায় নাকি একটা সময় তাদের সেই ইরা থাকতো, ওইখানে যারা আগে ফসলের কাজ টাজ করতো তারা থাকতো, এবং একটা সময় ওখান থেকে নাকি মানে কথা শোনা যায় আর কি, আবির যেটা 2011 সালের কথা বলছে, তখন সে শুনেছে ছোটবেলায় যে সেই জায়গা থেকে নাকি তাদের একজনকে পরিতে নিয়ে গেছিল, মানে তাদের ওই যারা নাকি শ্রমিক ছিল তাদের মধ্যে একজনকে পরিতে নিয়ে যায়। এরপর থেকে নাকি ওইখানে আর মানুষ থাকতো না, ভয় পেত, তো রাতের বেলা ওখানে কেউ থাকে না। এখন সেখানে যেটা করা হতো যে তাদের ওই যে লাকড়ি পাটখড়ি এগুলো জমা রাখা হতো এক পাশে, আর এই পাশে কেউ যদি আসতো রাস্তা দিয়ে প্রতীক প্রতীক কেউ বসতে যেত, বসতো দিনের বেলা, রাতের বেলা একেবারে ওই ওই ঘরটার কাছে কেউ যেত না। ওইটা একসময় কাচারি ঘর ছিল, প্লাস ওই যে ইরা থাকতো আর কি, তাদের শ্রমিকরা থাকতো, এখন কেউ থাকে না কারণ ভয় পায়। ওখানে মানে এরপর থেকে ভয় পায়, এর জন্য কেউ আর থাকে না। আর তাদের এই জমি জমাগুলো আবিরের নানা বাড়ির লোকজনরা আস্তে আস্তে লিজ দিয়ে দিছিল। তো এই কাজগুলো বাইরের মানুষই করতো, তাদের মানুষরা আর করতো না। তো মোটামুটি ঘরটা ওই জাস্ট ওই লাকড়ি কাঠখড়ি এগুলোই থাকতো সেখানে। তো আবির তার নানির কাছে শুনতো যে তাদের ওই গাছগাছালির ওখানে নাকি জিনপুরি চলাফেরা করে, মানে পুকুরের ওই পারে। এবং তার নানি নাকি তাকে দেখাইছে আগুনের গোলা, সেটা আবির বলছে যে সে তার নানা বাড়ির এলাকাটাকে একটু বর্ণনা করে নিচ্ছে যে ওই জায়গায় আসলে ব্যাপারটা কিরকম। আবির নিজেই নাকি দেখছে এরকম আগুনের গোলা, তার নানি তাকে ছোটবেলায় দেখেছে ওই দেখ। তো আবির জানলা দিয়ে দেখছে নানি যখন চুপচাপ করে ডাকতেছে ফিসফিস করে, তো গিয়ে সে উকি দিছে। উকি দিয়ে দেখছে আসলেই তার কাছে মনে হয়েছে ওই গাছপালার ঘন অন্ধকারের মধ্যে আগুনের মতো কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে, মানে এদিক যায় ওদিক যায়, মানে একটা আগুনের দলার মতো এদিক চলে যায় ওদিক চলে যায়। জিনিসটা খুবই আশ্চর্যজনক, কারণ ওইখানে এরভাবে আগুন দৌড়ানোর কথাই না, আগুন লাগলে তো আগুনই ধরে যাবে ওইখানে, তো এইভাবে আগুন কেমনে দৌড়াইতো। তো এটা খুব আশ্চর্য একটা জিনিস ছিল আবেদের জন্য এক্সপিরিয়েন্স করা। তো যাই হোক, মোট কথা জায়গাটার মধ্যে কিছু ভৌতিক ভাইব ছিল। তো একটা বছর ওই ওই এগারো সালের পরে যে কোনো একটা বছরে ওইখানে তার নানা বাড়িতে হঠাৎ তারা কাজ করলো আর কি, ফসলের তাদের যে জমি ছিল জমি জিরাতে কাজ করলো, এবং কাজ করার দরুন কিছু মানুষকে রাখলো কাজ করতে। এর মধ্যে একজন লোককে রাখা হয়েছিল শাহেদ নামে, সে ওই টোটাল দেখাশোনা করবে, এবং মানে সকাল থেকে সে ওখান যে ওই জমির দেখাশোনা এগুলো করবে, এগুলো তার কাজ ছিল। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অনেকদিন পর কাউকে রাখা হলো এই জমি জমার কাজের জন্য, এবং শাহেদকে থাকতে দেওয়ার ব্যবস্থা হলো সেই যে খোলা ঘরটাতে। খোলা ঘরটাকে খোলা রাখার পেছনে নাকি এটারও কোন একটা কারণ ছিল, তাদের পারিবারিক পুরনো ব্যাপার, ওইটাকে বন্ধ করা যাইত না আর কি, মানে ওই যে মানে বেড়াটা দিয়ে আটকায় দেওয়া যেত না, মানে চারিপাশে কোনো বেড়া থাকতো না, হ্যাঁ মানে খোলা, জাস্ট টিনের চাল আছে উপরে এবং খুঁটি আছে ওইটার উপরে থাকতো, এবং ওইটা কোনো কারণে বেড়া দেওয়া যেত না। এখানে যে লাকড়ি টাকড়ি মানুষ টাল দিয়ে রাখছে সেটাও খোলার মধ্যেই থাকত। তো ওই যে বেড়া না দেওয়ার পিছনে যে কি কারণ আছে সেটার মধ্যেও কোনো অতিপ্রাকৃত রিজন ছিল যেটা আবির ক্লিয়ারলি জানত না, তাকে বলা হয়নি, সে ছোট ছিল তাই। তো সেই লোকটাকে রাখা হলো শাহেদ নামে, এবং তাকে শোয়ার ব্যবস্থা করা হলো ওই খোলা রুমে। তো খোলা রুমে তাকে যে রাখা হয়েছে তাকে বলা হয়েছে যে ওখানে একটা চৌকি ছিল, সেই চৌকাটের চৌকিটাকে কর্নারে নিয়ে ওখানে শুতে, এই পাশে লাকড়ি রাখা পাটখড়ি টড়ি রাখা, এই পাশে খোলা জায়গা আছে। তো শাহেদ যিনি ছিলেন তিনি যখন চৌকিটাকে পাতলেন সেখানে তার জিনিসপত্র রাখলেন, দেখলেন খোলা। এবং গ্রামে ওই যখন এই ইসের সিজন মানে ফসল টসল নিয়ে কাজ করা হয় ওই সময় বেশ ঠান্ডা বাতাস চলে, এই বাতাসে রাতের বেলা এখানে শুয়ে থাকলে তার কাছে মানে শীত লেগে যাবে তিনি বুঝতে পারলেন। তিনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনায় থাকলেন। তারপর তিনি যেটা করলেন পাটখড়ির বেড়া তৈরি করলেন, পাটখড়ি দিয়ে বেড়া হয় সেই বেড়া বানাইলেন তিনি, এবং এরকম বড় বড়, এবং সেটা তিনি তার চৌকির দুই পাশ দিয়ে মানে এই দেয়ালের দুই পাশে একটা ছোট্ট এল শেপের বেড়ার মতো লাগাই দিলেন ওই জায়গায়। তো এটাতে বাড়ির মানুষজন প্রথমে একটু মানে কথা বলতেছিল যে কি ব্যাপার, পরে চিন্তা করলেন যে বেচারা ওখানে থাকবে একেবারে খোলা, এটা কেমন জায়গা, আচ্ছা যাক লাগাক অসুবিধা নেই। আর তাকে টুকিটাকি নাকি বলছিল যে এখানে মানে এই জায়গায় বেড়া দিলে সমস্যা আছে, সে ওইটারে কানেই মাখে নাই। আর শাহেদকে ওখানকার ওই পুরনো একজন মানুষ বলছে যে এই জায়গার থেকে তো জেনে নিয়ে যায় মানুষ, তো সেটাও শাহেদ গাই মাখে নাই। তিনি এগুলা মানে এত সাহসী মানুষ ছিলেন এগুলো তিনি গাই মাখতেন না, তিনি ওটা মানে উড়াই দিলেন কথাটা। তিনি এল শেপের বেড়া তৈরি করলেন পাটকড়ি দিয়ে, এবং সেগুলো বেঁধে ওই জায়গায় সুন্দর করে লাগাইলেন, মানে যার তার এখানে বাতাস ঠিক মতো না আসে। তো যাই হোক, থাকতেছেন শাহেদ ওখানে থাকেন, প্রথম একদিন দুদিন থাকলেন। তো তাকে আবিদের বড় মা বললেন যে শাহেদ তুমি তো এখানে আসো, একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এখানে কিন্তু আমরা এই অনেক বছর এখানে কাউকে থাকতে দিইনি, কারণ এই জায়গা সম্বন্ধে একটু ভয়ের কথা ছিল, কিছু দেখছো নাকি উল্টাপাল্টা বা তোমাকে ভয়টায় দেখাইছে নাকি কিছু। তো শাহেদ বলে কি ভয় দেখাবে, কয় যে না মানে মানুষ ভূতের ভয়টা পাইতো আর কি এখানে, না আমার ওগুলা কিছু হয়নি, আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। তো বলে খুব ভালো খুব ভালো, তবে একটা যে তোমার বলি, তুমি কিন্তু মানে রাতের বেলা যদি তোমার ছোট কাজ করতে হয় তাহলে কিন্তু বাথরুমেই যাবা, মানে এখানে সেখানে কিন্তু যে করোনা কোথাও রাস্তার পাশে বা ওই দেখছো যে আম গাছটা আছে ওগুলার আশেপাশে যেও না কিন্তু, হ্যাঁ ওই আম গাছটা কিন্তু মানুষ ভয় পাইতো আরো, যাকে বলে যে ওখানে কিন্তু যেও না রাতে। তুমি গেলে একেবারে বাথরুমে চলে যাবা, তাপ কল আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেখানে শোবা, আর পরিষ্কার হয়ে থাকো, কারণ মানে এখানে সম্বন্ধে একটা বদনাম আছে। তো সাহেব জিজ্ঞেস করে যে কি বদনাম, বদনাম হলো যে এখানে বলতো এখান থেকে মানুষ জেনে নিয়ে গেছে। তো সাহেব হেসে উঠে, হেসে উঠে বলে আরে জিন টিন কিছু নেয় নাই, দেখেন কেউ পলাইছে এখান থেকে আপনাদের এখান থেকে, চুরি টুরি করে নিছে নাকি দেখেন। তো বলে আরে না না না, তাকে জিন নিয়ে গেছে, তারা কবরস্থানে পাইছিলাম, মানে আমাদের আমার আব্বা কবরস্থানে বলে লোক খুঁজে কবরস্থানে পাইছিল, এবং সে মাটিতে গাড়া ছিল, তার দুই পা মাটির মধ্যে গাড়া ছিল। তো সাহেদ এটা গায়ে মাখে না, সে বলে আরে ওর সাথে কারো শত্রুতা ছিল কেউ নেই। বলে কি বলো সাহেদ তুমি জানো, এগুলা বললো না তুমি, মাটিতে পাক গেড়ে ফেলছে এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর। ওগুলা তুমি ই করো না, তোমার ভয় দেখাইতে চাই না, তুমি এখানে কাজে আসছো কাজ করো, তোমার যা বলছে তাই করো, তোমার যদি ছোট কাজ করার প্রয়োজন পড়ে বাথরুমে যাবা। তো এটা আবিরের মামা তাকে বলে দেয়, কিন্তু সাহেদ মনে হলো ওটাকে গায়ে মাখে না খুব একটা। যাই হোক, সে চিন্তা করে যাক বলছে উনি সিনিয়র মানুষ বলছে, এটারে এখন ওইভাবে ধরার কিছু নাই, চেষ্টা করবো রাতের বেলা জল বিয়োগ করতে না ওঠার, এমনিও ঘুমের মধ্যে তার আলসেমি লাগে এগুলা। তো সাহেদ বেশ কয়েকদিন এরকম থাকলো, কথা শুনে থাকলো, এবং সে যেটা করতেছিল রাতের বেলা দোয়া পড়ে ঘুমাইতেছিল, এটা তার মধ্যে একটা রুটিন হয়ে গেছে, দোয়া পড়ে ঘুমায়। রাতে সে ওরকম উঠে না, জল বিয়োগ করতেও যায় না, মশারি একটা টানায় নেয়, যেহেতু সে দুই পাশে যেটা পাটখড়ির বেড়া দিয়ে সেল শেপের মতো, ওই জায়গায় বাতাসটাও মোটামুটি আটকায় যায়। তো সে মোটামুটি ভালোই ঘুমাইতেছিল, ঠান্ডাটা দিনে দিনে একটু বাড়তেছে। তো এরকম সে কয়েকদিন থাকছে, তার কাছে রাতের বেলা কেন জানি মনে হইত যে তার মানে মানে ঘুমানোর মধ্যে মানে যখন অনেক রাত হয়ে যেত, মাঝে মাঝে মনে হইত তার এখানে কেউ ঢুকছে, ঢুকে এখানে চলাফেরা করতেছে তার এই ঘরটার ভেতরে, এবং তার কাছে মনে হইত যে তার যে ওই যে চেলা কাঠ রাখা ওইটার আশপাশে কিছু ঘুরতেছে। তো সে মশারির ভেতর থেকে, সে সময়কার মশারি কিন্তু আর একটু ই ছিল, মানে এত ক্লিয়ার না, এখন কোন নেটের মশারি না, তো মশারির ভিতর থেকে সে ঘুম ঘুম চোখে তাকালে তার কাছে মনে হইতো সে কিছু একটা দেখতেছে এখানে। তো সে মাঝে মাঝে ভাবত যে শিয়াল আসে নাকি এখানে, তো সে শিয়াল নিয়ে কিন্তু একটু কনসার্ন বেশি ছিল, এবং সে পরবর্তীতে একটা মোটা কঞ্চি নিয়ে শোয়া শুরু করলো, দোয়া পড়ে শুইত, কঞ্চিটা নিয়ে শুইত এবং ঘুমায় যেত, রাতের বেলা উঠত না। তো এরকম কয়েকদিন চলে গেল, এর মাঝে একদিন তখন অলরেডি ফসল কাটতেছে মানুষ, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, ওই দিনকার ঠান্ডাটা একটু বেশি পড়ছে, ঠান্ডা বাতাস যাচ্ছে। তো সাহেদ তার ঘরে আসছে, একটু শীত শীত লাগতেছে, গায়ে মোটা চাদর পরা। তো সে শোয়ার প্রস্তুতি নিল, সে সবকিছু টানা টানায় নিজের মতো শুয়ে পড়লো রাতের বেলা। ওই দিন কাঁথার পরিবর্তে লেপ টানা লাগছে, তো লেপ গায়ে দিয়ে শুয়েছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, তার একটা ঘুম শেষ, এর মাঝে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙলো কেন, তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হইতেছে, প্রচন্ড জল বিয়োগের প্রেশার লাগতেছে তার। তো সে চিন্তা করলো যে উঠবো, মানে উঠতে ইচ্ছা করতেছে না, যে ঠান্ডাটাও বেশি পড়ছে যে একটু, মানে লেপের নিচে গরম হয়ে গেছে, বেশ মজা লাগতেছে, কিন্তু প্রেশারটা এমন লাগলো, ভাবলো যে ধুত মানে আর পারতেছি না। তখন সে উঠল, উঠে বেরিয়েছে, বেরিয়েছে বেশ ঠান্ডা বাতাস, এবং বাতাস সে পাটখুড়ি দেয়ালও বাড়ি মেরে বাতাস শোষণ করে ঢুকতেছে ভিতর থেকে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে ওই দিন উত্তর দিক থেকে। তো সাহেব চিন্তা করলো মানে ঠান্ডা বেশ লাগতেছে, পায়েও পাটাও মানে ঠান্ডা, অনাবৃত অংশ পায়ের ওখানে ঠান্ডা লাগতেছে। তো সে উঠলো, উঠে চিন্তা করলো যে এখন আবার যাব ওই দুই ঘরের মাঝখান দিয়ে পুকুরে পাড়ে গাছ গাছালি ওদিক দিয়ে আবার হেঁটে সে বাথরুমে যাব। তো চিন্তা করলো ধুর আমি সামনে চলে যাই। তো বের হয়েছে, সে বের হয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসলেই তার পাশের যে পুকুরটা সেটার বসে, একবার চিন্তা করলো পুকুর পাড়ে সে বসে যায়, পরে চিন্তা করলো যে না এখানে বসা ঠিক হবে না। তখন তার চোখ পড়লো ওই যে বড় আম গাছ, এটা কিন্তু তাকে আবিরের মামা দেখাইছিল যে ওদিকে যাবা না, ওই আম গাছটা নিয়ে তাকে স্পেশালি মানা করছিল ওদিকে যেও না। তো সাহেব চিন্তা করলো যে ওইটা কি বলছে না বলছে এসব কথা মাথায় নেই আমার প্রচন্ড, এবং ঠান্ডা যত বাতাস লাগতেছে গায়ে তার মনে হচ্ছে যে জল বিয়োগের একটা প্রেশার বেড়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি চিন্তা করলো আম গাছের গোড়ায় যায় আমি। তো সে সরাসরি গেল আম গাছের গোড়ায়, আম গাছের গোড়ায় গিয়ে তার কাজ সেরে সারলো সে। তো তারপর সে উঠে আসতেছে, বেশ শান্তি তার, ভাল লাগতেছে। এবং একটা জিনিস কিন্তু সে অনুধাবন করলো যে এই কাজটা করার ফলে তার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, কারণ সে কিন্তু পানি নিতে পারে না, এখানে পানি নিতে পারে না, ওখানে তার পরিচ্ছন্ন হওয়ার মতো ব্যবস্থা ছিল না ঠান্ডা। তো সে মনে মনে বিষোদগার করতেছে, তার কাছে খারাপ লাগতেছে, কিন্তু তারপরও চিন্তা করলো ধুত আমি এখন যে শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে আর কি করবো। তো কাঁপতে কাঁপতে সে এসে তার ঘরের মধ্যে ঢুকলো আর কি, মানে যে তার যে বেড়া দেওয়া দুই পাশে পাশে। তো ওইখানে সে ঢুকে জাস্ট বিছানার মধ্যে উঠে বসছে, এই সময় সে একটা শীষ শুনল, মনে হলো যে মুখ দিয়ে যদি মানুষ শীষ দেয়, যে মানুষ শীষ বাজায় সেরকম, কে শীষ বাজায় এখানে, নাকি বাতাস ঢুকছে ফাঁক দিয়ে এরকম শব্দ হচ্ছে। চিন্তা করতে করতে সে তাকাইল ওই পাশে। তো তাকায় দেখতেছে তার বেড়ার ওই পাশে একটা মেয়ে মানুষ দাঁড়ায় আছে এবং তার চুলগুলা খোলা, মানে একদম খোলা, বাতাসে চুল উঠতেছে এরকম একটা অবস্থা, বাতাসে চুল বাড়িকে উঠতেছে স্ক্যাটার্ড। তো সে অবাক যে এই মহিলা কোন শীত বস্ত্র পরা নাই, শাড়ি পরা কিন্তু কোন শীতের কাপড় পরা নাই, সব অবাক হয়ে তাকায় থাকলো যে ঘটনা কি। এবং আকাশটা কিন্তু মেঘে ঢাকা, সুতরাং চাঁদের আলো পড়তেছে না সেখানে। চিন্তাতে এই মহিলা সে বলছে কে এটা কিরা, সে বোঝার চেষ্টা করতেছে যে বাসার কেউ কিনা, এই কয়দিনে কিন্তু সে বাসার মানুষদেরকে চেনে মোটামুটি। তো চিন্তাতে এই বাড়ির মেয়ে কেউ ওখানে দাঁড়াবে এরকম এসে, তো সে বলছে কিরা এটা বলে, এখন মেয়ে মানুষ যেহেতু সুতরাং আরো বেশি হইতে পারতেছে না সে। তো এক হাতে সে কঞ্চিটা এমনি নিয়েছে, নিয়ে সে হেঁটে যেহেতু খোলা এই জায়গাটা, সে এই পাশ থেকে বের হয়েছে। বের হয়ে কাছে এসে দেখতেছে যে মেয়েটা তার দিকে ফেরা, কোনো কথা বলতেছে না। সে হালকা একটা ঘ্রাণ পেল, চাপা ফুলের মতো একটা ঘ্রাণ তার নাকে আসলো, এবং ঘ্রাণটা নাকে লাগার সাথে সাথে সে মনে হলো যে তার শরীরটা ঝিমঝিম করে উঠল, একেবারে ঝিমঝিম করে উঠল। তখন সে দেখল যে মেয়েটা দেখা যাচ্ছে চেহারাটা, এখন বেশ সুন্দর একটা চেহারা, এবং মেয়েটা হাসছে তাকে দেখে, হাসছে এবং হাত দিয়ে এরকম ডাকলো কাছে। সে যখন হেঁটে যাচ্ছে অনেকটা সম্মোহিতর মতো, মেয়েটা হাঁটা শুরু করল। তো শাহেদ চিন্তা করতেছে যে মেয়েটা কই যাচ্ছে, এবং সে তো ওই সম্মোহিতর মতো হয়ে গেছে, তার মনে একটাই চিন্তা যে আমার ওই মেয়েটার সাথে যেতে হবে, মেয়েটা আমাকে ডাকছে। তো মেয়েটা হেঁটে একবার রাস্তায় উঠে গেল, শাহেদও তার পেছন পেছন রাস্তায় উঠল। মেয়েটা হেঁটে যাচ্ছে, শাহেদও যাচ্ছে, এবং শাহেদ এই গ্রামের রাস্তা যে ঠান্ডা, তার পায়ের মধ্যে যে একটা জাস্ট চপ্পল পড়া, পায়ের মধ্যে ধুলাবালি লাগতেছে, ঠান্ডা বাতাস বাড়ি মারতে শরীরে, এটা তার আর খেয়াল নাই। সে হেঁটে যাচ্ছে, তার শরীরে শালও নাই, সে একটা জাস্ট জামা পরা এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেয়েটাকে ফলো করে যাচ্ছে। এবং সে দেখতেছে চাঁদের আলোটা মেঘে ঢেকে 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 হালকা পড়তেছে, এবং মেয়েটার চুলগুলো দেখা যাচ্ছে পেছনে, এবং চুল এত লম্বা যে সেই বালিতে ছ্যাঁচড়ায় যাচ্ছে, তার মাথা থেকে মাটিতে পড়ছে এবং ছ্যাঁচড়ায় যাচ্ছে। জিনিসটা অনেকটাই অ্যাবনর্মাল, কিন্তু শাহেদের কাছে সেরকম অ্যাবনর্মাল লাগতেছে না। তো সে দেখলো মেয়েটা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো শাহেদ বুঝতে পারেনি সে কত দূর আসছে, এটা আবির বলছে যে প্রায় 3 কিলোমিটারের পথ হেঁটে গেছিল আর কি শাহেদ ওই মেয়েটার পেছনে পেছনে। এক জায়গায় এসে শাহেদ দেখল যে ডান দিকে বেশ ঝোপঝাড়ালা একটা জায়গা, এবং মনে হচ্ছে একটা আইল্যান্ডের মতো আর কি, গ্রামে এরকম থাকে ফসলের মাঠের মাঝখানে আইল্যান্ডের মতো এরকম হেঁটে ঢোকার মতো, এবং সেই জায়গায় গাছগাছালিগুলো অন্ধকারের মধ্যে কেমন শব্দ করতেছে পোকামাকড়। সেখানে দেখলো মেয়েটা হেঁটে ওদিকে ঢুকে গেল, এবং সে অবাক হল যে এই যে রাস্তাটার থেকে যে একটু নিচু জায়গাটা, অতটুকু নামার সময় মেয়েটা মনে হল বাতাসে ভেসে গেল ওই জায়গাটুকু, এবং একেবারে সেই দরজার কাছে, মানে সেই যে যেখান থেকে ঢোকার রাস্তা সেটার কাছে যে মেয়েটা ঘুরে দাঁড়ালো, তার দিকে ঘুরে দাঁড়ায় আবার তাকে হাত দিয়ে ডাকলো। তো শাহেদ খুব দ্রুত হাঁটা দিল মেয়েটার পিছনে পিছনে, ঠিক রাস্তার যেখানে সে নিচু চলে গেছে ওইদিকে শাহেদ যখন নামতেছে, এই সময় ওই ভিতর থেকে অনেকগুলা শিয়াল ডেকে উঠলো কবরস্থানের ভিতর থেকে। সে শুনতেছে শিয়ালের ডাক, একবার এক নাগারে হাঁটতেছে ডাকতেছে শিয়ালগুলা, এবং মাঝে মাঝে শব্দ করতেছে, কেমন শব্দগুলা বেশ ভয়ের, বেশ ভয়ের। তো শাহেদের এদিকে কোনো ভ্রূক্ষেপই নাই, সে মনে হচ্ছে যে তাকে মেয়েটা ডাকছে, সে পুরাই সম্মোহিত। তো সে দেখলো শাহেদ যে মেয়েটা ওরকম মনে হল ভাসতে ভাসতে ভেতর দিয়ে চলে গেছে, এবং যেদিক দিয়ে মেয়েটা যাচ্ছে ওইদিকে একটা রাস্তা, পায়ে চলা পথ, এবং দুই পাশে সে বুঝতে পারলো যে কবর, বিভিন্ন কবর, এবং এই কবরে কোনোটা পাকা করা, মানে অল্প কিছু পাকা করে দিছে কেউ, কোনোটা বেড়া জরাজীর্ণ হয়ে গেছে, এখনো বেড়া আছে কিন্তু জরাজীর্ণ, এবং কোনোটার মধ্যে বোঝা যাচ্ছে যে শুধু কবর আছে, মাটিটা শক্ত হয়ে গেছে। শাহেদ বুঝতে পারতেছে সে একটা পুরনো কবরস্থানে ঢুকছে, এবং হাঁটতে হাঁটতে মেয়েটা একেবারে সোজা চলে গেল, এবং কবরস্থানের শেষ সীমানার কাছে সে দেখলো একটা বড় তাল গাছ আছে, এবং তাল গাছটা একদম দাঁড়ায় আছে ওইখানে, এবং তারপরে কিন্তু আবার জমি, মানে ফসলি জমি, এবং সেখানে ফসল নাই, ফসল কাটা হয়েছে, পুরো ফাঁকা হয়ে দিচ্ছে, এবং ওই জায়গাতে এই মেঘের আলো থেকে চাঁদ বের হয়ে উঁকি দিচ্ছে ওই জায়গায়, পুরো ফসলি জমিটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে, মানে ধূসর আলো। তো সে দেখলো মেয়েটা ওই জায়গায় তাল গাছের কাছে গিয়ে দাঁড়ালো, দাঁড়ায় আসতে গিয়ে তাল গাছের পেছনে চলে গেল। তো শাহেদ হাঁটতে হাঁটতে একেবারে তাল গাছের কাছে চলে আসছে, চিন্তা করছে মেয়েটা কোথায়, মেয়েটার মাথার এক অংশ দেখা যাচ্ছে তাল গাছের পেছন থেকে। তো শাহেদ এই তার এই যে সে যে অনেকটা এই সম্মোহিত হয়ে আছে এই অবস্থায় সে আস্তে করে মাথাটার মধ্যে হাত দিছে মেয়েটাকে, মাথার মধ্যে সে এরকম টাচ করছে, টাচ করার সাথে সাথে মেয়েটা তার দিকে ঘুরল, এবং সে দেখলো যে মেয়েটার চেহারার জায়গায় কিচ্ছু নাই, চেহারার জায়গাটা পুরোপুরি ফাঁকা, মানে একেবারে একটা ডার্ক ফেস, সেখানে চোখ মুখ বলতে কিচ্ছু নাই, পুরো অন্ধকার একটা ফেস, তার দিকে ঘুরে তাকাইছে হঠাৎ করে। তো শাহেদ প্রচন্ড রকমের ভয় পেল যে আমি এটা কি দেখতেছি। এরপরে সে দেখল যে মেয়েটা হাত দিয়ে তাকে এরকম করে চেপে ধরলো তার একটা হাত, আর শাহেদ চিৎকার করে উঠল তখন ভয়ে। তার হঠাৎ করে সম্মিত ফিরছিল, সে ভয়ে চিৎকার করে উঠে সে পড়ে গেল ওই জায়গায়, ধপ করে পড়ে গেল, তার আর সেন্স নাই। শাহেদ অনেকক্ষণ পড়েছিল, তার আর হুশ ছিল না, বাট তার যখন হুশ ফিরল সে দেখল সে কোথাও পড়ে আছে। তখন সে চিন্তা করার চেষ্টা করলো সে কোথায়, তখন তার মনে পড়ল যে সে কোথাও আসছিল এবং কোন কবরস্থানে ঢুকছিল। মনে পড়েছে লাফদে উঠে বসলো, উঠে বসে দেখতেছে সে এখনো ওইখানে বসা এবং তার আশেপাশে কোথাও খড়ক খড়ক শব্দ হচ্ছে, খড়খড় খড়খড় শব্দ হচ্ছে, মানে মানে কেউ যদি কিছু নাড়াচাড়া করে কিছু, মানে মানে বলে না যে বিড়াল বা কিছু মাটি ছেলে উঠায়, সেরকম শব্দ হচ্ছে। তো শাহেদ তাকায় দেখে যে তার থেকে কিছুটা দূরে একটু জায়গায়, একটা ফাঁকা জায়গায়, একটা কবরের মতো, সেখানে আলো পড়ছে হালকা, এই যে আকাশের চাঁদের আলোটা হালকা ভাবে পড়ছে এবং সেটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে, তার চুল চারিপাশে ছড়ানো, চেহারা দেখা যাচ্ছে না, সে দুই হাত দিয়ে মাটি বা কিছু এরকম সরালো, এরকম মানে তাড়াতাড়ি হাত দিয়ে সরালো, সরায় সে কিছুটা টেনে বের করলো। সে দেখলো যে মেয়েটা কিছুটা টেনে বের করে তার মুখে দিয়ে টান দিয়ে খাচ্ছে এবং কড়কড় করে শব্দ হলো, অনেকটা হাড্ডি ভাঙলে বা হাড্ডি চিবালে যেরকম শব্দ হয় সেরকম। ওই অবস্থায় মেয়েটা তার দিকে মাথা তুলে তাকালো, তো মাথা তুলে যখন তাকাইছে শাহেদ দেখলো যে ঠিক ওই যে অন্ধকারটা, একদম অন্ধকার একটা মুখ, সে চাঁদের হালকা আলোতে দেখতেছে চুল চারিদিকে ছড়ানো আর তার হাতে কিছু একটা এবং কড়কড় কড়কড় শব্দ আসতেছে, যেমন হাড্ডি চাবালে যেরকম, মুখের জায়গাটা পুরো অন্ধকার। শাহেদ প্রচন্ড ভয়ে সে দৌড় দিল ওখান থেকে, এক লাফে উঠে দৌড় দিল, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তার পিছনে কেউ আসতেছে সে বুঝতে পারতেছে না, পিছনে কিছু চিন্তাও করতেছে না, সে শুধু সামনের কথা চিন্তা করতেছে। দৌড়ায় সে রাস্তায় পড়লো, রাস্তা দিয়ে বের হয়ে সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একটা সময় সে দূর থেকে দেখতে পেল যে তাদের যে সে যে বাড়িতে চাকরি করে আর কি, আবিদদের নানা বাড়ি সেটা, তো দৌড়ায় সে একদম শেষ মাথায় এসে রাস্তার কোণা দিয়ে এসে দৌড় দিয়ে ওই বাসার দিকে নামলো। তো তার চিন্তা হচ্ছে সে একেবারে যে বাড়ির মূল ফটকে, যেখানে নাকি তার মনিবরা থাকে, যেখানে সেখানে নক করবে সে, তো সে ওই অনুযায়ী দৌড়ায় যাচ্ছে। তো সে পুকুরের পায়ে দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে ঠিক পুকুরের পাশ থেকে একটা হাত এসে তার পা চেপে ধরল। তো শাহেদ জোরে একটা চিৎকার দিছে, তার যতটুকু মানে তার বুকে জোর ছিল, জোরে চিৎকার দিছে, দিয়ে সে আবিষ্কার করলো তাকে টেনে পানিতে নামায় নিল হাতটা, এবং সে একেবারে বুঝতে পারলো সে পানিতে ডুবে যাচ্ছে, ভুড়ুড় করে একদম পানির নিচে চলে যাচ্ছে, তার শ্বাস বন্ধ হয়ে আসতেছে এরকম একটা অবস্থা। একটু পরে দেখলো তাকে আবার ভাসায় তুললো, তার মাথা উঠলো আবার ডুবাইলো, মানে তাকে চুবাচ্ছে পানির ভেতরে বারবার। এরকম যখন কিছুক্ষণ হয়েছে তখন তার মানে একবার দম চলে যাবে, সে পানি খেয়ে ফেলছে অনেকগুলা। এরপরে তখন শেষ মুহূর্তে তার যখন নাকি জ্ঞান চলে যাচ্ছে তখন সে মানে বুঝতে পারলো তার আশেপাশে কিছু একটা লাগলো এবং সে শব্দ শুনলো অনেক কিছু অস্পষ্ট ভাবে, সে বুঝতে পারলো তাকে জাল, তার শরীরে জাল লাগছে মাছের জালের মতো। তারপর সে আবার জ্ঞান হারাইল। যখন তার হুশ ফিরছে সে তাকায় দেখতেছে তার দিকে দুই তিনজন তাকায় আছে, বাড়ির মালিক মানে আবিরের মামা আর আরো কিছু মানুষজন। ভোর হয়ে গেছে, আকাশটা ফর্সা ফর্সা হয়ে গেছে এবং তার মানে সে তাকানোর পর সে আবার মুখ দিয়ে পানি বের করলো, তার পেটের মধ্যে আরো পানি ছিল, বেরোলো হুশ করে বের করে দিল পানি। তারপর আবিরের মামা তাকে বলে শান্ত হো শান্ত হো, কি অবস্থা, তাকে ঘরে নিয়ে শোয়ানো হলো চকিতে এবং তার শুশ্রূষা করা হলো, হাতের পায়ে মানুষ সরিষার তেল মালিশ করে দিল। তো সে বলতে পারতেছে না কি হয়েছে, তো যাই হোক তাকে রেস্ট নিতে দেওয়া হইল, পাশে মানুষ বসায় রাখলো আবিরের মামা। এবং একটু পরে কবিরাজ খবর দিল, মানে কবিরাজ মানে গ্রামে এরকম ই থাকে কবিরাজ, যারা চিকিৎসা করে আয়ুর্বেদিক ওষুধ টষুধ দেয় এবং অনেক কিছু। তো সে আসলো এবং মসজিদের ইমাম সাহেবকেও বলা হলো যে ছেলেটা মনে ভয় পাইছে বা কিছু, কি ব্যাপার। তো কবিরাজ তাকে দেখে বলল যে ওই ওষুধ টষুধ দেন, এরকম এরকম ওষুধ কিছু, ওই যেগুলো জ্বর টরের ওষুধ হয় এগুলো দিল, তার নিজেরও কিছু ওষুধ দিল। আর ইমাম সাহেব বলল যে কি হয়েছে, তো শাহেদ নাকি ইমাম সাহেবের কাছে সব বলা শুরু করলো যে কি হয়েছিল তার পুরো ঘটনাটা। যখন বলল ইমাম সাহেব বলল যে তো ঘটনা তো আসলে খারাপ, ওই আবিরের মামাকে বলল যে ওই আম গাছের নিচে জল বিয়োগ করছে, তো এর ফলে ওকে এভাবে ওখানে নিয়ে গেছিল আর কি, ক্ষতি করতে পানি তো ই করতো, তো ওরে আপাতত আর এখানে রেখো না, কেন বোঝা যাচ্ছে যে তাকে আসর করে নাই, জাস্ট ভয় দেখাইছে এবং মারতে চাইছে পরে, তো আপাতত শাহেদকে আর রেখো না এখানে। তো এটা বলে দেয় ইমাম সাহেব, দোয়া দুরুদ পড়ে দেয়, বলে যে রাতে ঠিক নাই কখন কি বাড়ি খোলা জায়গায় থাকে এরকম, আর এই ঘরটাতে তোমরা মানুষ রাখছে ঠিক করো নাই। ইমাম সাহেব বললো যে এটা তো তোমাদের আগের থেকে জানা কথা, তোমাদের এখানে এরকম আগে হয়েছে, কেন আবার আরেকজনকে এখানে রাখতে গেছো, জায়গাটা খোলা, আর যদি রাখতেই যাই তাহলে তোমরা সুন্দর করে ঘরটাকে বন্ধ করে নিত, চারপাশ থেকে দেয়াল টেয়াল করে দোয়া দরুদ পড়ে আমাদেরকে এনে বন্ধ করাইতে ঘরটা, তারপরে একটা ই করতাম। তো এইরকম ভাবে এটা রেখে এখানে খোলা জায়গায় মানুষ রাখছো, এগুলো বলে তো আবিরের মামা বলে যে না ঘরটাকে আসলে বন্ধ করাবো হুজুর, এভাবে আর রাখবো না, আর সাহেব চলে যাক বাড়ি, পরে আসুক, আর আপাতত এবার তো ফসল টসল কেটেই ফেলছে। তো যাই হোক, সাহেব তখন ওই দিন মানে ওই দিন তাকে আর ওই বাইরে রাখে না, তাকে ওই ঘর তাদের ঘরের মধ্যেই বাইরে একটু বারান্দার মতো যে ঘরটা ছিল ওখানে রাখতে দেয়, ওইটা তো পুরাপুরি ঘরের ভেতরের অংশ, তো ওখানে থাকে এবং দু একদিন পর একটু সুস্থ হলে তাকে তার বাড়ি পাঠায় দেয় টাকা পয়সা দিয়ে, মানে তার যে পাওনা দেনা দিয়ে, বলে যে পরের বছর যদি সে আসতে চায় আসতে পারে, এই বলে বিদায় দেয়। তো যাই হোক, সাহেব নাকি পরে বাড়ি যে ভালোই ছিল, তার আর সমস্যা হয় নাই। তবে ওই ঘরটার আশেপাশে নাকি এরপর থেকে মানুষ আরো উল্টাপাল্টা জিনিস দেখতো, রাতের বেলা হঠাৎ করে ঘর থেকে কেউ বেরোলে দেখতো যে ঘরের মধ্যে কেউ বসে আছে, বিশেষ করে ওরকম একটা মহিলা চুলটুল ছাড়া ওই যে বিছানার উপর বসে আছে। এগুলো দেখার পর তারা পরবর্তীতে সেই ঘরের ওই ওই খোলা জায়গাগুলোতে বেড়া দিয়ে দেয় এবং সে ঘরটাকে বন্ধ করে দেয় ইমাম সাহেবের সাহায্য নিয়ে। মানে ইমাম সাহেব পরবর্তীতে আরো তার ছাত্রদেরকে এনে সেই জায়গায় দোয়া দরুদ পড়ে এবং সেই ঘরের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে তিনি যেভাবে করেন তার কায়দায় সেটা বন্ধ করে দেন, এবং এরপর থেকে নাকি ওইখানে আর কিছু এরকম আসতো না। তবে ওই ঘরটাতে কেউ থাকতো না, ভয় পাইত সবাই, ঘরটা ওইভাবেই থাকতো, যদিও পরে ওটার টিনের ই দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল চারিপাশে, তারপরে কেউ থাকতো না এবং কেউ ওখানে একা যেয়ে কিছু রাখতেও ভয় পাইত, সাথে করে মানুষ যেত, যদিও বন্ধ করে দিয়েছে ইমাম সাহেব, তারপরেও মানুষ সাথে কেউ যেত এটা বন্ধ করতে। তো এইভাবেই ওই ঘরটা রয়ে যায়। তো এই ছিল আবিরের পাঠানো ঘটনা তার নানা বাড়ির, এবং এরকম কিন্তু অনেক বাড়িতে এরকম ঘর আছে, অনেক বাড়িতে গ্রামে কাছারি ঘর আছে যেখানে নাকি মানুষ ভয় পায় বা এরকম ঘটনা আছে যে এরকম ব্যাপার স্যাপার আছে। তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, আপনাদের যদি কারো জানা এরকম ঘটনা থাকে বা আপনাদের পরিচিত কারো যদি এরকম বাসা কাছারি ঘরের ঘটনা থাকে সেটা শেয়ার করবেন, আমি শেয়ার করে ফেলবো যদি মানসম্মত হয়। যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে। তবে যাবার আগে রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুত রীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ ধানমন্ডি থেকে। অনিক তার মামার সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে, তিনি আমাকে অনুরোধ করেছেন ঘটনাটা আমি যেন আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব অনিকের পাঠানো ঘটনায়। 70-এর দশকের ঘটনা, আমাদের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার ঘটনা, মানে একেবারে এই পরবর্তী সময়, মানে একেবারে কাছাকাছি সময়, যুদ্ধ শেষ হয়েছে এরকম একটা সময়, এবং দেশের অবস্থা অনেকটাই তখন একেবারেই অন্যরকম, কারণ যুদ্ধ শেষ হয়েছে থমথমে একটা অবস্থা দেশের। তো অনেকের দুই মামা ছিলেন যারা পিঠাপিঠি বয়সের, তারা 2 বছরের ছোট বড়, কিন্তু দুইজন পড়তেন একই সাথে। তো দুইজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, যখন মুক্তিযুদ্ধ হয় তখন তারা চলে গিয়েছিলেন দেশের বাড়ি, এবং দেশের বাড়ি গিয়ে তারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ইউনিভার্সিটি তাদের নর্মাল এডুকেশনাল অপারেশন শুরু করে তারা ব্যাক করে আসেন ঢাকায়। তো ঢাকায় এসে তারা হলে থাকেন না, তারা একটা ঘর ভাড়া নেন রায়ের বাজারে। তো রায়ের বাজারে ঘর ভাড়া নেন, বেশ অল্প ভাড়াতেই পান এবং বেশ মানে তাদের জন্য বেশ কমফোর্টেবল একটা জায়গা, পুরনো বাড়ি যদিও, সেটা দোতলায় তারা বাসা ভাড়া নেন, এবং সেখান থেকে তারা প্রতিদিন তাদের ইউনিভার্সিটিতে যান এবং তাদের ক্লাস করেন আর ফিরে আসেন এখানে, এরকমই। তো এর মাঝে তার যে দুই মামার মধ্যে যে ছোট মামা, যিনি তার নাম ছিল রফিক, এবং তিনি টিউশনিও করতেন কিছু, এরকম একটা অবস্থা। তো ভালোই চলছিল তাদের দিনকাল, আস্তে ধীরে তাদের আবার সেই আড্ডা, পুরনো বন্ধু কিছুকে ফিরে পান, তাদের সাথে দেখা হয় এবং তাদের কয়েকটা বন্ধুর বাসা বাড়িও তিনি তারা খুঁজে দিবেন তাদের আশেপাশে, এরকম কথা বলেন, তাহলে তাদের মানে আড্ডাবাজি আরো ভালো জমবে, এরকম। সবাই তো ইয়াং এবং তাদের একটা স্মৃতি আছে, বেশ কঠিন স্মৃতি। তো এরকম চিন্তা ভাবনা করছেন, ভালোই দিনকাল কাটছে। তো এর মাঝে একদিন অনিকের এক নানু গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন, তার মেয়ের বাড়িতে, মানে অনিকের মামার কাজিনের বাসায়, সেটা কাঁঠাল বাগানে সেই বাসা। তো সেখানে আসেন এবং এসে অনিকের মামাদেরকে দাওয়াত দেন, তারা জানি যান গিয়ে তার সাথে দেখা করেন এবং একসাথে তারা খাওয়া দাওয়া করবে, মানে ফ্যামিলি গেট টুগেদার টাইপের একটা ব্যাপার। অনেকে দুই মামার মধ্যে বড় মামা যেটা ছিল দুইজনের মধ্যে যে একটু বড়, সে ওই দিন যেতে চায় না, তার বন্ধুদের সাথে স্পেশাল আড্ডা আছে। সে ছোট ভাইকে মানে রফিক তার যে মামা তাকে বলেন যে তুই যা, তুই গিয়ে ওখানে যা, যে ঘুরে আয় বেড়ায়, আমি যাব না। তনিকে রফিক মামা চলে যায় তার কাজিনের বাসায় এবং গিয়ে সেখানে দেখে যে সবাই আছে, তার খালা আসছে এবং আরো দু একজন আত্মীয় আছে। তো তাদের সাথে মানে আড্ডা দিয়ে তার ভালো সময় কাটে, অনেকদিন পর দেখা সবার সাথে এবং সবাই মিলে একসাথে একটু সময় কাটাতে পারা অনেক মানে মজার ব্যাপার। যাই হোক, সবার সাথে সে ভালো সময় কাটায় এবং এরকম মানে আড্ডা দিতে দিতে গল্পগুজব করতে করতে রাত হয়ে যায়, প্রায় রাত ১২টার মতো বেজে গেছে। তো তাদের বাসাটা যেখানে ছিল জায়গাটা কিন্তু বেশ অন্ধকার, ওই যে ভূতের গুলি যে জায়গাটা ওইখানে। তো আড্ডাবাজি দিয়ে রাত ১২টা বাজায় ফেলছে সবার সাথে। তো তারা বাসার মানুষজন খালা বলে থেকে যায়, তো বলে যে না না আমাকে বাসায় যেতে হবে, মানে তার রফিক মামা আসলে এটা থাকতে চাচ্ছে না, আর বাসার মধ্যে অনেক মানুষ হয়ে গেছে এমনিও, আর ওইখানে সে থাকতেও পারবে না, তার বাসার সে যেখানে থাকে সেটার জন্য মন কাটতেছে। তো বলছে না আমি যাব, থাকতে পারবো না এসেই জায়গা, বেরোয় যাই, কোনো অসুবিধা নাই। যুদ্ধ পরবর্তী সময় রাতটা নীরব হয়ে যায়, একেবারে অন্যরকম অবস্থা, একটু থমথমে অবস্থা। তো তার খালা তার ভাইয়ের জন্য মানে তার যে ভাই তার জন্য পাঙ্গাস মাছ রান্না হয়েছিল, সে পাঙ্গাস মাছের তরকারি আর ভাত একটা বাটিতে দিয়ে দেয় তাকে। তখনকার সময় টিফিন ক্যারিয়ার বাটি ছিল অ্যালুমিনিয়ামের, সেটাতে দিয়ে দেয়। তো সেটা লক করে দেয়, বলে যে ওমকে খেতে বলবি যে আসলো না, বলবি আমি রাগ করছি, এই বলে দেন। তো যাই হোক, অনিকের রফিক মামা সে টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে বাসার থেকে বেরোন। তো বাসা থেকে নেমে দেখেন যে অনেক রাত হয়ে গেছে, রাত ১২টা মানে অনেক রাত, আর যুদ্ধ পরবর্তী সময় একটু নীরব থাকতো, ওই জায়গাটা আরো নীরব, কারণ অনেক মানুষ চলে গেছিল এখান থেকে, অনেক রকম ব্যাপার স্যাপার। যাই হোক, তো হেঁটে বেরোচ্ছে, দেখতেছে যে কুকুর ডাকতেছে, কেউ হু করতেছে, মনে হচ্ছে যে এখানকার যে মানে বেয়াড়া কুকুর যেগুলো আছে যার কোনো গার্ডিয়ান নাই, মানে রাস্তার কুকুর, সেগুলো মনে হচ্ছে যে একবার পাগলের মুখ ডাকতেছে। তো অনিকের রফিক মামার একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, সে হেঁটে হেঁটে আসতেছে এবং অনেক দূর আসার পরও সে রিক্সা পেল না। তো চিন্তা করলো যে আমি আর কি রিক্সা নিব, আমি ধানমন্ডির মধ্যে দিয়ে হেঁটে চলে যাব। তার ইচ্ছা হচ্ছে ধানমন্ডির মধ্যে দিয়ে সে হেঁটে আসবে, ওই একদম রাস্তা দিয়ে হেঁটে সোজা এসে সে একদম ৩২ নম্বর ব্রিজ ক্রস করে ধানমন্ডি পুরাতন ২৭ নম্বর রাস্তা দিয়ে ক্রস করে সে বের হয়ে যাবে ওই পাশে রায়ের বাজার ঢুকে যাবে সে, এই হচ্ছে তার চিন্তা। তো যাই হোক, সেইভাবেই ঢুকে গেল, সে ঢুকে ধানমন্ডির মধ্যে দিয়ে আসতেছে। তো ধানমন্ডি তখন কিন্তু এমনিতেই মানে ধানমন্ডি অনেক নীরব হয়ে যেত রাতের বেলা, এমনকি আমি আমার ছোটবেলায় দেখছি মানে ৯০ দশকের আগে, তখনও কিন্তু ধানমন্ডি একদম নিশুতি থাকত, এখন তো মানে কল্পনাই করা যায় না, এখন মনে হয় যে চরম বিজি একটা জায়গা, তখন কিন্তু অনেক নীরব। আর সে ৭০ দশকের নীরবতা মানে কঠিন অবস্থা। তো সেই রফিক মামা আসতেছে সেখান দিয়ে, দেখতেছে যে একদম নীরব নিথর, মানে শুধু ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে আর রাস্তার মধ্যে তার যে হাঁটার শব্দ সেটা। তো সে টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে হেঁটে হেঁটে আসতেছে এবং মানে তার মধ্যে মানে কেমন যেন একটা মানে ভয় ভয় কাজ করতেছে, এরকম নীরব রাস্তাঘাট দেখে অন্যরকম লাগতেছে তার কাছে। এবং কয়েকটা বাড়ি সে দেখতেছে পাশাপাশি একদম খালি, মানে মানুষজন নাই, হয়তো এইসব বাড়িতে কোনো ইনসিডেন্ট হয়েছে যুদ্ধের সময়, কেউ নাই, পুরা খালি, খাখা করছে, দেখে বোঝা যাচ্ছে কিনা মানুষজন থাকে না, বিশাল বাড়ি, খাখা করতেছে। এর মাঝে আকাশ গুড় গুড় করা শুরু করলো, আকাশটা এমনি থমথমে হয়েছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি টিষ্টি হতে পারে, কেমন একটা গুমোট আবহাওয়া। তো অনিকের রফিক মামা দেখলো যে আকাশ বেশ গুমোট এবং আকাশ গুড় গুড় করতেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো সে হাঁটতে হাঁটতে ডান দিকে যে মসজিদ ছিল, মসজিদ পার হয়ে হেঁটে সামনে আসছে ঠিক ৩২ নম্বর ব্রিজটার কাছে। তখনকার ব্রিজ ছিল একদম ফ্ল্যাট, মানে এখনকার মতো মোবাইল ব্রিজ না। তো ওইটার কাছে যখন চলে আসছে, এই সময় হঠাৎ বৃষ্টি নামলো, টপ 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 করে কিছু বৃষ্টি পড়া শুরু করলো এবং দুই একবার মেঘ ডাকার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল। তো রফিক মামা বুঝলো যে এখন তো বিপদে পড়লাম, হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার গায়ের মধ্যে শার্টের মধ্যে বেশ কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে গেছে। দ্রুত হাঁটা শুরু করলেন তিনি, দ্রুত হেঁটে চিন্তা করছেন কি করবেন। এই সময় হঠাৎ জোরে নামলো বৃষ্টি। তো তিনি কেবল ব্রিজটা তখন পার হয়েছেন, ব্রিজটা পার হয়েই দেখতেছেন সামনে একটা বাসা, ওখানে মানে কাছে সেই বাসাটা খালি, বোঝা যাচ্ছে ওখানে কেউ নাই বাসার মধ্যে, মানে তিনি দেখে বুঝতেছেন যে বাসার মধ্যে মানুষজন থাকলে যে উপস্থিতি থাকে সেরকম কিছু নাই, আর এখন থাকলেও কিছু করার নাই, তাকে একটা আশ্রয় নিতে হবে, শেড লাগবে। তো তিনি চিন্তা করলেন যে যদি কেউ থাকেও আমি দারোয়ানকে বলবো যে আমাকে একটু দাঁড়াইতে দেন। ওখানে গাড়ি বারান্দা থাকতো, তখন গাড়ি বারান্দার নিচে, তখনকার বাড়িগুলো পুরনো মডেলের, তো গাড়ি বারান্দার মতো থাকতো। তো তিনি দ্রুত ওই গেটের কাছে যে গেটটা ঠেলা দেন, দেখে যে গেট খুলে গেছে, মানে দুই পাটের গেট খুলে গেছে, ক্যাঁচ করে শব্দ হলো খুললো। তিনি দ্রুত ঢুকে গেলেন, মানে দৌড় দিয়ে ঢুকলেন। তো ঢুকে দেখতেছেন গাড়ি বারান্দা, ওটার নিচে দাঁড়ালেন। ধারায় দেখতেছেন বৃষ্টি বেশ জোরে শুরু হলো, ঝুম বৃষ্টি, মানে একদম সব মানে ধুয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে এরকম একটা অবস্থা। তো তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে আসলেন একটু, যাতে ওই মানে ওই বৃষ্টি মাটিতে পড়ে যে ছিটে আসে সেটা যাতে তার পায়ে না লাগে। তিনি খুব শখ করে জুতা পরতেন, চকচকা জুতা, তো জুতা নষ্ট হয়ে যাচ্ছে পানির ছিটা লেগে। তিনি হেঁটে একটু সামনে আসলেন এবং তিনি বুঝলেন যে তিনি আসলে ঠিক ধারণা করছিলেন কি বাসাটার মধ্যে কেউ নাই, বাসায় যারা ছিল হয়তো চলে গেছে এখান থেকে বা কিছু। ওই সময় আসলে অনেক ফ্যামিলি চলে গেছিল, আবার অনেক রকম ইনসিডেন্টও হয়েছিল এখানে। তো যাই হোক, এই কারণে তিনি চিন্তা করতেছেন হয়তো খালি বাড়ি মানে কেমন একটা অবস্থা এরকম চিন্তা করতেছেন তিনি। তো তিনি হাঁটতে হাঁটতে একটু সামনে আসলেন ভালো মতো দেখার জন্য, এটা একটা কিউরিয়াসিটি থেকে, খালি বাড়ি যেহেতু দেখছেন। তো নিচে দেখলেন যে তিনি যেখানে দাঁড়া আছেন তার থেকে তিনটা সিঁড়ির ধাপ ওঠার পর বেশ খোলা একটা জায়গা এবং ভেতরের দেখা যাচ্ছে কইরোরের মতো, এবং সামনের একটা লোহার দরজা ছিল মানে যে জালি টাইপের সেটা খোলা, হাট করে খোলা, কিছু নাই, এতটুকু দেখা যাচ্ছে, এতটুকু আকাশের আলোতে দেখা যাচ্ছে। তো তিনি কি মনে করে আস্তে করে হাঁটতে হাঁটতে উঠে গেলেন এই তিনটা পা সিঁড়ি, উঠে সামনে গেলেন। তো বৃষ্টির শব্দ বাইরে খুব ঝুম হচ্ছে এবং তার জুতার শব্দটাও তিনি শুনতে পাচ্ছেন এর মাঝে। তিনি এদিক ওদিক তাকায় দেখলেন যে ঘরগুলো দেখা যাচ্ছে খোলা, বেশ কিউরিয়াসিটি পেয়ে বসলো তাকে, তার কেন জানি মনে হলো যে একটু দেখি ঘরটার ভিতরে কি, এরকম খোলা কেন, ঘর বাড়ি এরকম খোলা কেউ নাই, এই বাড়ির মানুষজন সব গেছে কই। এটা চিন্তা করতে করতে তিনি আবার চিন্তা করতেছেন যদি মানুষ থাকে এটা কেমন হলো, আর এটা কি ঠিক আমার এরকম যাওয়া। এরকম চিন্তা করতে করতে নিজের অজান্তেই তিনি গিয়ে উঁকি দিলেন ঘরের ভেতরে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে চোখের মধ্যে অনেকক্ষণ অন্ধকার, মানে একেবারে ঝুম মেরে আছে, মানে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। তো তিনি জানেন কয়েক সেকেন্ড পরেই তার চোখের সামনে আলো আধারিস হয়ে যাবে, এগুলোতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন কারণ তিনি যুদ্ধে গেছিলেন। তো বেশ কিছুক্ষণ এবং তাকায় থাকার পরে দেখলেন আসলেই আকাশের যে আলোটা হালকা ভাবে আসতেছে মধ্যে ঘরের ভেতরটা মোটামুটি দেখা যাচ্ছে। তিনি বুঝলেন বাসার ভেতরে হয়তো মানে কিছু আসবাবপত্র আছে, সেগুলো এলোমেলো ভাবে আছে মানে গোছানো না। তো তিনি চিন্তা করলেন যে এই বাসায় কেউ যারা ছিল তারা হঠাৎ করে চলে গেছে কোনো কারণে, বা বাসাটার হয়তো কারো দায়িত্বে দিয়ে গেছে, সে হয়তো দেখে না। এগুলো যখন চিন্তা করতেছেন হঠাৎ করে তিনি টের পেলেন যে তার গলার মধ্যে কিছু একটা প্যাঁচা যাচ্ছে, কেমন যেন রেশমি পিচ্ছিল টাইপের কিছু, জিনিসটা প্যাঁচায় টাইট হয়ে যাচ্ছে তার গলায়। তিনি তাড়াতাড়ি খুব দ্রুত হাত দিয়ে এরকম ধরার চেষ্টা করলেন জিনিসটা কি, তার কাছে মনে হলো যে এক গোছা চুল ধরলেন তিনি, কিন্তু তার হাতের মধ্যে পিছলে গেল চুলগুলা, তার গলার মধ্যে একটা মানে প্যাঁচ লাগে আটকায় দিল ভালো মতো, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি তার আরেক হাতে যে টিফিন ক্যারিয়ার ছিল সেটা ছেড়ে দিলেন, দিয়ে তিনি দুই হাত দিয়ে ওটা সরানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ ধরে সরানোর চেষ্টা করতে করতে এক সময় একটা শ্যাট করে তার গলার থেকে ছুটে সরে গেল সেটা চুলটা। তিনি মাথা ঘুরায় তাকালেন, দেখলেন ওই পাশের যে ঘরটা ছিল সেখান থেকে কিছু একটা এসে তাকে প্যাঁচা ধরছিল, তিনি বুঝতে পারছেন ওদিকে। এবং তিনি অবাক হয়ে দেখলেন যে তার তিনি যে টিফিন ক্যারিয়ার পড়ছে ওইখানে, টিফিন ক্যারিয়ারটা ওইখানে নাই, টিফিন ক্যারিয়ারটা ওখান থেকে চলে গেছে কোথাও, মনে হচ্ছে ভোজবাজির মতো ফ্লোর থেকে মিলা গেছে ওইটা। তো অনেকের মামা বেশ ভয় পেলেন, তিনি খুব দ্রুত মানে একই সাথে ভয় পাইছেন আর কিউরিয়াসিটিও ফিল করছেন। তিনি খুব দ্রুত ওই যেদিক মনে হয়েছিল যেদিক থেকে কিছু আসছিল ওই ঘরটার দিকে তিনি উঁকি দিলেন, তিনি দৌড়ে উঁকি দিলেন। উঁকি দিয়ে তিনি আবছা আলোতে বোঝার চেষ্টা করতেছেন, কিছুক্ষণ তার চোখে মানে ধাঁধা লেগে আছে কিছু বুঝতেছেন না। কিছুক্ষণ পর তার কাছে মনে হলো ওই ঘরের মধ্যে উপর থেকে কিছু একটা ঝুলে আছে, মানে তিনি মানে বোঝার চেষ্টা করছেন কি এই মানে রাতের আলোতে হালকা আলো আধারের মধ্যে তিনি বোঝার চেষ্টা করছেন কি। কিছুক্ষণ হওয়ার পর তিনি বুঝতে পারলেন কোন একটা অবয়ব সেটা ওই ফ্যানের উপর থেকে ঝুলে আছে, এবং তিনি যেটা দেখলেন যে নিচের অংশটা দেখে তিনি বুঝতে পারলেন নিচের অংশতে হালকা দেখা যাচ্ছে যে দুইটা পা এরকম, যেটা মানুষের পা, ঝুলে আছে ওই ফ্যান থেকে নিচে, এবং পা দুটো হঠাৎ করে এরকম করে নড়া শুরু করলো কিছুটা এই আলো আধারিতে তিনি বুঝলেন। এবং তিনি ভয়ে কেঁপে উঠলেন যে এটা কি দেখলাম আমি। সাথে সাথে তিনি দেখলেন যে ওই যে ফ্যান থেকে ঝুলে আসে ওখানে দুটো চোখের মতো জ্বলে উঠল। অনেকের মামা ভয়ের চোটে ওখান থেকে দৌড় দিলেন, ভয়ের চোটে ওখান থেকে দৌড় দিলেন, এবং তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামলেন, তিনি পা পিছলে পড়ে গেলেন সামনে, প্রচন্ড ব্যথা পেয়েছেন হাতে, প্রচন্ড ব্যথা পেয়েছেন হাতে। এই সময় তিনি বুঝলেন যে তার পা কেউ চেপে ধরছে, ধরে তাকে টানতেছে পেছন দিকে। তিনি আরেক পা দিয়ে সে হাতের মধ্যে জোরে লাথি মারলেন, জোরে লাথি মারলেন এবং ছাড় ছাড় বলতেছেন, তিনি পা দিয়ে জোরে লাথি মারতেছেন এবং মনে মনে দোয়া পড়তেছেন। তো কিছুক্ষণ পর তার পাটা ছেড়ে দিল, তো তিনি তাড়াতাড়ি উঠে ওখান থেকে বেরোলেন। তখন বৃষ্টি কমে গেছে, হালকা হালকা চিটচিট বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তিনি রাস্তায় বেরোয় আসলেন। এসে দেখতেছেন যে রাস্তা পুরো ফাঁকা, কিচ্ছু নাই, মানে থমথম করতেছে পুরো রাস্তা, খা খা কিচ্ছু নাই। তিনি মোটামুটি দৌড়ানোর মতো স্পিডে চলা শুরু করলেন, দৌড়ানোর মতো স্পিডে চলা শুরু করছেন। তো মানে আর তার মনের মধ্যে শুধু কাজ করতেছে যে তাকে কি ধরলো, এটা কি ধরলো, তার হাত থেকে এরকম টিফিন ক্যারিয়ারটা নিয়ে গেল। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একসময় মূল রাস্তায় চলে আসলেন, 27 নম্বর। সেটা দেখলেন যে ওখানে তখন কিন্তু কারেন্ট নাই, সেটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ওইখান থেকে হঠাৎ করে দুই একটা গাড়ি শাঁ শাঁ করে চলে গেল 27 নম্বর। এই গাড়িগুলোকে দেখে তার মনে একটা সাহস আসলো যে মনে হয় মানে এখানে প্রাণের চিহ্ন আছে। যাই হোক, ওই রাস্তাটা তিনি হেঁটে হেঁটে পার হয়েছেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, বৃষ্টি প্রায় থেমে গেছে, হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তিনি একটা ওই রাস্তা পার হয়ে একপাশে একটা ছোট গলি আছে, ওইটা ঢুকে গেলেন রায়ের বাজারের দিকে। তো রায়ের বাজারের দিকে ঢুকে দেখতেছেন যে এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তার পাশে বাড়িঘরগুলো আছে এবং কিছু কিছু বাড়ি পুরো অন্ধকারে খা খা করতেছে এরকম। যাই হোক, তিনি তাদের বাসার দিকে মানে হেঁটে চলতেছেন, তার মাথার মধ্যে শুধু ঘুরতেছে যে কি দেখছেন এটা। যাই হোক, যে বাসায় তারা থাকতেন সেটা একটা ছোট গলির মধ্যে, এরকম একটা গলি, গলি দিয়ে হেঁটে চলে যেতে হয় সামনে। তো গলিটা বেশ চিকন একটা গলি। তো ওই গলিতে তিনি যখন ঢুকছেন, ঢুকে তিনি গলির শেষ মাথায় আসছেন, এই সময় তিনি দেখলেন যে গলির মাথার মধ্যে মনে হচ্ছে কিছু একটা দাঁড়ায় আছে, একটা অবয়বের মতো। এটা এই অন্ধকারে মানে ওই পাশের আলোতে ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো তিনি বোঝার চেষ্টা করছেন কি, তার কাছে কিন্তু কোনো ফ্ল্যাশ লাইট বা কিছু নাই। আর তখন তেনার যে ঘড়ি পরতেন তিনি, ওই সেই সেইকো ঘড়ি যেটা নাকি কাটা ঘুরে আর কি, ওইটার সাথেই নাই, রেডিয়ামগুলো জ্বলতেছে অন্ধকারে। তো তিনি খেয়াল করে ভালো মতো তাকায় দেখতেছেন, হঠাৎ তিনি বুঝতে পারলেন বড় কোনো কুকুর ওইখানে দাঁড়ায় আছে, এবং কালো কুচকুচে কুকুর, এটা গড়গড় গড়গড় করতেছে ওইখান থেকে, তাকে দেখে একদম গলার ভেতর থেকে শব্দ বের করছে, ভারী শব্দ। অনেক ভয় পেয়ে গেলেন, অনেকের মামা রফিক মামা ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন এখান থেকে যদি চিৎকার দেন ওই ফাঁকা জায়গায় যে তার ভাইয়ের কাছে পৌঁছাবে না চিৎকার, এরকম একটা অবস্থা। তো তিনি তারপরও ভয়ে চিৎকার দিলেন, ভাইয়া ভাইয়া বলে চিৎকার দিতেছেন, ভাইয়ের নাম ধরে ডাকতেছেন, তার ভাইয়ের নাম ধরে। তো অনেকবার চিৎকার দিতেছেন এবং পরবর্তীতে তিনি দোয়া পড়া শুরু করলেন। এই সময় তিনি শব্দ শুনলেন যে কুকুরটা ডাকতেছে ঘেউ ঘেউ করে, হঠাৎ করে কুকুরটা চোখ জ্বলে উঠল, তিনি আরো ভয় পেয়েছেন। মানে তার আসলে মানে ওই সময় নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো একটা অবস্থা। এই সময় তিনি পেছন থেকে শব্দ শুনতেছেন যে তার ভাই তার নাম ধরে ডাকতেছে, এবং তিনি মনে হয় হাতে লাঠি বা কিছু নিয়ে আসছেন, ওইটাতে জোরে বাড়ি দিয়েছেন ফ্লোরের মধ্যে। এই সময় তিনি বুঝলেন যে কুকুরটা এদিকে তাকাচ্ছিল, কুকুরটা বের হয়ে গেছে এদিক থেকে। তিনি স্পষ্ট দেখলেন একটা কালো কুচকুচে কুকুর এই গলি থেকে বের হয়ে, যে ফাঁকা জায়গাটা তাদের যে বাসাটা, বাসার সামনের অংশে দাঁড়াইছে, এবং সেটা ওখান থেকে মানে গড় গড় করতেছে। তা তার ভাইয়ের কথা শুনতে তার ভাই বলছে যা যা লাঠি দিয়ে বাড়ি মারতেছে এরকম। অনেকক্ষণ তার ভাই এরকম করলো। তো তিনি দোয়া পড়তে পড়তে চিন্তা করলেন ভাই তো একলা, কুকুরটা যদি আক্রমণ করে ভাইরে। দোয়া পড়তে পড়তে তিনি যখন আসছেন দেখলেন কুকুরটা ঘুরে আবার তার দিকে তাকাইছে, তাকায় একদম জোরে সাউন্ড করে দৌড় দিয়ে একটা দিকে চলে গেল, যেদিকটায় কয়েকটা ছোট ছোট ঘর ছিল, ওই তারা যে বাসাটা থাকতো তার পাশে ওইটার ফাঁক দিয়ে চলে গেল। ওই কোনার মধ্যে একটা বড় গাছ ছিল, একটা এরকম বড় একটা নিম গাছ ছিল, নিম গাছের পাশ দিয়ে চলে গেছে কুকুরটা। তো তারা দুই ভাই তাতে আসে, ভাই বলল কি রে এটা কোত্থেকে আসছে, তোর এই অবস্থা কেন? তো তিনি বলছেন আমারে উপরে নিয়ে চলো, ঘরে কথা বলি। তো বলে দুইজন আসছে, তো বাসায় তারা ঢুকে গেল তাদের রুমে। তখন ইলেকট্রিসিটি নাই, মানে তখন ইলেকট্রিসিটি গেলে বেশ লম্বা সময় ধরে থাকতো না। তো ঢুকছে, ভাইকে বললো যে দেখলো মোমবাতি জ্বালা রাখছে, বললো যে আমি তো সমস্যায় পড়ছিলাম। তো ভাই বলছে কি হয়েছে? বলে যে এরকম এরকম ঘটনা আসার পর হয়েছে, আসার সময় রাস্তায় হয়েছে। তো তার ভাই বললো যে এই কুকুরটা তো আমি কোনোদিন দেখিনি, বাসায় এতদিন চললাম। তো তার রফিক মা বলতেছে যে আমিও দেখিনি। তো তখন তার ভাই বলতেছে মনে হয় খারাপ কিছু ছিল যেটা তোর এখানে ফলো করে আসছে। যাই হোক, দোয়া দূর পড়ে টড়ে চুপচাপ থাক, তোরে ফলো করে আসছে, এসে হয়তো এখান পর্যন্ত আসছে, এই কুকুরটাই মনে হয় দশ না কালো কুকুর। তো তারা মোটামুটি, তারা যেহেতু দেশের বাড়িতে যায় তারা এইসব সম্বন্ধে মোটামুটি ধারণা রাখে দুই ভাই। তো যাই হোক, রাতের বেলা তারা ওই সময় ফ্রেশ ট্রেশ হয়ে, তার রফিক মামা ঘুমাইল, ভাইও ঘুমাইল। তো তার রফিক মামা নাকি যখন ঘুমায় গেছে, মানে তার মানে তার পুরো ডিপ ঘুম চলে আসে, এই সময় নাকি তার পায়ে, তার পায়ের কাছে কিন্তু জানালা ছিল একটা, তার পায়ের মধ্যে সে একটা স্পর্শ পায়, মনে হয় কেউ ধরছে ঠান্ডা কোনো কিছু। তো তিনি এরকম হঠাৎ করে উঠেন ঠান্ডা স্পর্শ পেয়ে, তাকায় দেখেন জানালা খোলা এবং জানালা দিয়ে একটা হাত এসে তার পাটাকে চেপে ধরছে তার পায়ের গোড়ালির কাছে, এবং চাপটা আস্তে আস্তে শক্ত হচ্ছে। তিনি বুঝতে পারেন না এটা কি। হঠাৎ করে তাকে বিছনার থেকে টেনে ও একেবারে গ্রিলের কাছে নিয়ে আসে, তাদের যে ওই জানালার গ্রিল, গ্রিলের সাথে মানে তখন ছিল এরকম শিকের মতো গ্রিল, ওইটার কাছে নিয়ে আসে। তার পাটা মনে হলো যে ওই শিকের বাইরে টেনে নিয়ে গেল। তিনি স্পষ্ট ফিল করলেন তার ডান পাটা চলে গেছে শিকের বাইরে। তো তিনি ভয়ের চোটে চিৎকার করে উঠলেন এবং শব্দ হয়েছে ধ্রম করে। তার পায়ের কাছে অবশ্যই ছিল না, মানে বিছানা বেশি উঁচা ছিল না, তো মানে হইত না, তো নিয়ে যখন তারে এবং তিনি প্রচন্ড ব্যথা পেলেন, কারণ তার এক পায়ের যতটুকু তার এই যে হাঁটুর আগ পর্যন্ত যে ওই শিকের মধ্যে আটকে গেল। চিৎকার করছেন তো তার ভাই লাফ দিয়ে উঠছে, উঠে দৌড় দিয়ে তার ভাই আসছে। তো তার ভাই বাতি জ্বালাইছে, লাইটের সুইচ ঘুমানো আগে বন্ধ করে দিয়েছিল, বাতি জ্বালাইছে, দেখে লাইট জ্বলছে মানে কারেন্ট আসছে। তার ভাই অবাক হয়ে গেল, কি যে তোর পা জানালার বাইরে, জানলা তো লাগাই দিছিলাম, জানলা খুললো কে? তাড়াতাড়ি পা নিয়ে আসলেন, ভাইকে টেনে আনলেন। তো সেই রহিমা ভয়ে কাঁপতেছেন, তিনি অবাক হয়ে গেছেন যে কি তাকে এরকম নিয়ে গেল। তো ভাইরে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো তার ভাই বলল যে রাত্রেবেলা বাকি টাইমটা থাক, জেগে থাক, অসুবিধা নেই, আসুইস না। তো তার ভাই বসলো, লাইট জ্বালায় তারা দোয়া দরুদ পড়লো দুই ভাই, এবং এক সময় ফজর আজান দিল। তো সকালবেলা তার মানে বড় ভাই বলতো স্যার কি, যখন ফজর আজান দেওয়ার একটু পরে বলতো চল মসজিদে যাই দুজন, কি হয়েছে জিনিসটা জানা দরকার। তো তিনি তার রফিক মামাকে নিয়ে, তার যে বড় মামা, যেটা দুই মামার মধ্যে যে বড়, দুজনে মিলে ওখানকার মসজিদে গেলেন। তো মসজিদে গিয়ে ওখানে তারা নামাজ আদায় করলেন, ফজরের নামাজ, ফজর আদান মানে জামাতে আদায় করার পর ওইখানকার যে ই ছিলেন ইমাম সাহেব তাকে বললেন যে এরকম এরকম ব্যাপার। ইমাম সাহেব অনেকক্ষণ শুনল, শুনে তাকাইলো অনেকের মামার দিকে, রহিম মামার দিকে, এবং তার চোখের দিকে তাকাইলো, তাকায় দোয়া পড়লো অনেকক্ষণ। দোয়া পড়ে বললো যে ওর উপরে তো আসর করছে, আসর মানে ওর উপর ভর করতে পারেনি, বাট ওকে ফলো করে করে আসে আর কি, ওর আশপাশে ঘুর ঘুর করতেছে। তো ওকে ওই যে বলছে যে ঘটনা, যে এরকম রাস্তায় তো বলছে ঘটনা যেরকম হয়েছিল, বলছে রাস্তায় যখন সে আসতেছিল তখনই তাকে ই করছিল, টার্গেট করছিল, আর তারপর তাকে ফলো করেই পর্যন্ত আসছে বাসায়, ওই যে রাত্রেবেলা আসছে, এইটা খারাপ, মানে যে জিনিসটা তার সাথে আসছে এটা খারাপ, ক্ষতি করতে আসছে, ওই যে ওর যে তরকারি মাছ ওইটাও নিয়ে গেছে এবং ওকে যে ক্ষতিটা করতে গেছে। যাই হোক, ইমাম সাহেব দোয়া দরুদ পড়ে দিল, দোয়া দরুদ পড়ে তাকে বলল যে এই সব সময় আমল করবেন, নামাজ কালাম পড়বেন, আর বাসায় চলাফেরা করার সময় যখন রাস্তায় বেরোবেন তখন সবসময় দোয়া পড়ে ফু দিয়ে গায়ে দোয়া শিখাই দিল। বললো যেটা শিখাই দিল মানে বলে দিল আর কি, যে এই দোয়াটা পড়ে ফু দিবেন গায়ে, ফু দিয়ে তারপর ঢুকবেন আর আসবেন। তো এইগুলো শিখাই দিল। তো অনেকের মামা এরপর থেকে ওই বাসায় যে কজন ছিল এরকম দোয়া দরুদ পড়ে আসতো, তো উনি নাকি প্রায় দেখতেন যে তাদের বাসায় ঢোকার সময় ওই সামনে রাস্তার একটা মোড় ছিল, ওইখানে নাকি দেখতেন যে এরকম মানে বসে রয়েছিলেন পাগলের মতো, কে জানে রাত হইলে দেখতো বসে রয়েছে এবং তার দিকে তাকায় নাকি হাসতো, খ্যাক 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 করে হাসতো। তো তিনি খুব ভয় পেতেন। যাই হোক, একসময় ওখানে থাকতে থাকতে পরে ওখান থেকে তারা সরে আসেন, তারা জিগাতলার দিকে যান এবং তারপরে তারা অন্য জায়গায় মুভ করে যান ওখান থেকে। তো এই ছিল অনিকের মামার ঘটনা, বেশ ইন্টারেস্টিং, বেশ ভয় ছিল। ধানমন্ডির যেসব জায়গার কথা বলছেন, যেটা অনিক লিখছেন, সেই জায়গাগুলো কিন্তু আমি সবই চিনি, মানে আমার একেবারে এই হাতের তালুর মতো পরিষ্কার আমার কাছে এই জায়গাগুলো। এবং আসলেই মানে আমি যখন ছোট ছিলাম তখনও জায়গাগুলো একেবারেই নীরব ছিল, একেবারে দুপুরে গেলেও মনে হতো যে একেবারে নীরব, লেকের কিছু অংশ ছিল, দুপুরবেলা গেলেও নীরব লাগতো, মনে হতো কোনো মানুষজন নাই, আর রাত আটটা নটার পরে একেবারেই খাঁখা করত। আমি সকল অনেক সময় আমার একটা রেসিং সাইকেল ছিল, ওইটা নিয়ে আমি রাতের বেলা চালাতে চালাতে যেতাম, এবং এই এত নীরব থাকতো যেহেতু এই কারণে আমি গলিগুলো দিয়ে সব জায়গাগুলো রোম করতাম, মানে ঘুরে ঘুরে এদিক দিয়ে ওদিক দিয়ে যেতাম, এদিক দিয়ে বেরোতাম, তারপর যে ওই যেখানে যে একটা উইমেন্স কমপ্লেক্স ছিল ওটার পেছন দিয়েও রাতে যেতাম। ওই জায়গা দিয়ে গেলে একটা কেমন জানি গা ছমছম করা পরিবেশ মনে হতো, কারণ এখনো ওইখানে মানুষ ময়লা ফেলে, তখনও ময়লা ফেলত, এবং মানে দেখা যেত গাছগাছালির পেছন দিয়ে রাস্তাটা গেছে বাঁকায়, কেমন জানি লাগতো তখন, ভয় লাগতো। আর এখন যেমন অনেক মানুষজন ওখানে গেছে, একটু মানে মনে হয় যে লোকালয় আছে, তখন একদমই লাগতো না। সন্ধ্যার পর যে কি ভয়ঙ্কর লাগতো জায়গাটা বলার মতো না। কিছু মাছ ধরা মাচা ছিল, মানুষ মাছ ধরতো এখানে, সেগুলো চলতো রাত আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত মাছ ধরতো মানুষ, এরপরে কিন্তু ওগুলো নীরব হয়ে যেত। মানে দ্যাট ওয়াজ এ রিয়েলি স্পুকি প্লেস ব্যাক দেন। এইটা আসলে আমি বলতে পারি, মানে আমি যতটুকু দেখছি, আর এখন তো আসলে মানে মানুষজন একেবারে ভরে গেছে, মানে মানুষ সারা রাতি চলাফেরা করে, এখনকার পরিবেশ পুরাই ভিন্ন, তখনকার সাথে একদমই মেলে না। তো যাই হোক, অনিকের এই ঘটনাটা এর জন্য আমি খুব এনজয় করছি, যেহেতু আমি এলাকাটা মানে ওর অনেক পরে হলো দেখছি, কিন্তু তখনও নিরাপদা ছিল, এরকম একটা ব্যাপার। তো এখন আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যাদের কাছে ঘটনা আছে কাইন্ডলি পাঠিয়ে দিন। আমাদের কাছে কাহিনী পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন। পাঠিয়ে দিন আপনাদের গ্রামের কোনো ঘটনা, অথবা আপনাদের পরিচিত জনের সাথে গ্রামে কিছু ঘটেছে, অথবা সেই এলাকার মিথ বা লেজেন্ড শেয়ার করে ফেলুন। যদি সেটি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তাহলে এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসছি ঘটনা নিয়ে। আরো একবার চলে এলাম অদ্ভুতরিতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রুবেল হোসেন আল আহসা সৌদি আরবিয়া থেকে। তিনি তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রুবেল হোসেনের পাঠানো ঘটনায়। রুবেল হোসেন আজ থেকে বছর দশেক আগে সৌদি আরবিয়াতে চাকরি করতে যান এবং তার চাকরি হয় একটি ফার্মল্যান্ডে, সেটা আল আহসা তে। সেই জায়গাতে নাকি অনেক ফার্মল্যান্ড আছে, তো তার যে মালিকের আন্ডারে যিনি কাজ করতে যান তার বেশ কয়েকটা ফার্মল্যান্ড সেখানে আছে এবং সেখানে ধানের চাষ হয়, সেই জায়গায় তাকে কাজ দেওয়া হয়। কারণ তিনি কৃষিকাজে বেশ ভালো, তিনি যখন কথা বলেছেন তাদের সাথে এবং তাকে তার ওনার জিজ্ঞেস করেছিল, তার যে মালিক কফিল, তিনি জিজ্ঞেস করেছিল যে কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো হয়, তার খেজুরের বাগান ছিল ইত্যাদিতে। তো তিনি রুবেল সাহেব চুজ করে নিয়েছিলেন ধানের ব্যাপারটা, কারণ তার দেশের বাড়িতে তিনি ধান চাষের সাথে বেশ যুক্ত ছিলেন। তো ওখানে গিয়ে তিনি মানে বেশ মানে আনন্দ পান, কারণ ওখানে নাকি একটা ধান হয় যে ধানটা খুবই ওখানকার বিখ্যাত একটা ধান এবং এই ধানটা নাম হচ্ছে হাসাউই এবং এই ধানের জন্য জায়গাটা বেশ জনপ্রিয়। তো তিনি দেশে থাকতে চাষাবাদ করেছেন এবং তার জন্য খুব সহজ হয় এবং তিনি খুব পছন্দ করেন, কারণ তাদের যেই থাকার জায়গাটা দিয়েছে সেখানে মাজরা বলে সেটাকে, এবং মাজরাটা হচ্ছে চারিপাশে ক্ষেত ফসলের মাঠ বিশাল, এবং এই ফসলের মাঠটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এখানে তার কাছে দেখে মনে হচ্ছে ঠিক বাংলাদেশের মতো, কারণ তাদের যে মাদ্রাজ এখানে সেখানে গাছগাছালি দেওয়া, চারিপাশে গাছগাছালি, মাঝখানে তাদের ঘরগুলা, এবং ঘরগুলা তাদের থাকার জন্য যেটা করা, এই পাশে আছে তাদের টুলস এবং অন্য কিছু রাখা, আর এক পাশে তাদের স্টোর রুম আছে, আর এই পাশে তাদের ছোট্ট দুইটা ঘর। এই ঘরটার মধ্যে অ্যাকচুয়ালি থাকতে হচ্ছে রুবেল এবং যখন তিনি গিয়েছেন তিনি এবং তার আগে থেকে আরেকজন বাঙালি ভাই থাকতো, তো ওই মানে দুজনের জন্যই ওই জায়গাটা অ্যালোকেটেড ছিল, কারণ ফসল লাগাই দেওয়ার পর টেক কেয়ারের জন্য এই দুজনের বেশি প্রয়োজন হতো না। আর যখন অন্যান্য সময় লাগতো, লাইক যখন এখানে জমি প্রিপেয়ার করা বা অন্যান্য সময়, তখন তাদের লোক আসতো অন্য ফার্মে, তারা থাকে সেসব ফার্ম থেকে তারা আসতো এসে মূলত কাজ করত। তো এই মালিকের যেহেতু কতগুলো অনেকগুলো ফার্ম আছে, তো এই যে বাকি এমপ্লয়িগুলো সব ঘুরে ঘুরে কাজ করে এখানে। তো এই জায়গাটাতে রুবেল হোসেন এবং তার সাথে যে বাঙালি তারা দুজনে ফিক্স ছিল। রুবেল সাহেব যখন এখানে জয়েন করেন তখন ওই বাঙালি যিনি ছিলেন তিনি এখানে একা থাকতেন, তার নাম হচ্ছে হেলাল। তো হেলাল সাহেব তখন এখানে একা থাকতেন আর রুবেল যাওয়ার পরে এই তো দুইজন হলেন। তো দুইজন বেশ মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একসাথে থাকতে থাকতে। তো রুবেল সাহেবের কাছে ভালো লাগতো যেটা, যে এই জায়গাটা তার কাছে মনে হতো যে বাংলাদেশের যে ক্ষেত আছে ক্ষেতের মতো, একেবারে মনে হচ্ছে গ্রামের মধ্যে যেরকম তা গাছগাছালির পরে ক্ষেত শুরু হয় এরকম। সে মানে মানে এই জায়গাটা দেখে সে ভুলেই গেছিল যে এটা একটা আরবের দেশ, তার কাছে মনে হতো সে তার নিজের দেশে আছে। খুব এনজয় করতেন যখন ধান হয়েছে মোটামুটি বেশ বড়, সে ধানের ঈদে হাঁটতেন তিনি আইল দিয়ে এবং তাকায় থাকতেন এবং দূরে অন্য মাদ্রা দেখতেন, সেই মাদ্রার মধ্যে খেজুর গাছের এরকম একটা বেশ আইল্যান্ডের মতো হয়ে আছে, খেজুর গাছ ধরে আছে এই ক্ষেতের ওই পাশে, তো খুব সুন্দর। তো আসলে রুবেল হোসেনের মন খারাপ যেটা ছিল এখানে আসার পর সেটা এখানে এসে কেটে গেছে, যদিও দুজন মানুষ থাকেন এবং বাড়িতে যোগাযোগ করেন মাঝে মাঝে এরকম একটা অবস্থা। তো প্রথম প্রথম ভালোই কেটে যেত রুবেলের সময়, তিনি যখন ওই হেলাল সাহেবের সাথে গল্প করতেন, তারপরে কাজ তো করতেনই দিনের বেলা, অনেক কাজ আছে সে কাজগুলো করতেন, সন্ধ্যার পর যখন হেলাল সাহেবের সাথে গল্প করতেন বসে বসে মোবাইল ঘাঁটতেন এইসব করে গান শুনতেন, এগুলো করে তার সময় মোটামুটি কেটে যেত এবং ওই মাজরার সামনের দিকে একটু হাঁটা চলা করে সময় কাটত। তো এইভাবে যখন দিন কাটতে থাকে বেশ কিছুদিন কেটে যায়, তখন তার কাছে মনে হতো যে বোরিং বোরিং লাগতো নিজের কাছে, কারণ দেখা যেত যে মনে হচ্ছে যে এতটুকু জায়গা কোথাও যাওয়ার নেই। তো তিনি মাঝে মাঝে হাঁটা ধরতেন, মেন রাস্তা ধরে তো হাঁটা যায় না, মেন রাস্তা দেখা যায় দূরে, ওখান থেকে দূর দিয়ে গাড়ি মাঝে মাঝে সাঁই সাঁই করে চলে যায়। তিনি যেটা করতেন, এই ধান ক্ষেতের আইন ধরে ধরে হেঁটে যেতেন, সামনে চলে যেতেন সন্ধ্যার পরে। মানে রাতের বেলা 7-8টার দিকে বসে আছেন, তার ভালো লাগতেছে না, তো গ্রামে যেহেতু হাঁটাহাঁটির অভ্যাস ছিল তো তিনি এখানেও তাই করেন, আইল ধরে ধরে হাঁটতে হাঁটতে যান। ওই যে দেখেন যে দূরে আরো মাদ্রা আছে, ওখানে ওই খেজুর গাছ টাছ লাগানো, ওখানে আইল্যান্ডের মতো সেখানে মানুষ থাকে, এবং তিনি জানেন যে ওইখানেও বাঙালি আছে। তো তিনি মনে মনে চিন্তা করেন যে আমি একসময় হেঁটে চলে যাবো ওইখানে, মানে আর কত দূর লাগবে আমার যেতে, এই এখান থেকে যতটুক দেখা যায়, মানে তার যেহেতু গ্রামে হাঁটার অভ্যাস আছে, চিন্তা করেন যে এই 45-50 মিনিট লাগবে ওখানে হেঁটে যেতে আমার, তো গেলে তো ভালো, ওইখানে যে আরো কিছু মানুষের সাথে দেখা করবো, আড্ডা দিব, তারপর আবার হেঁটে চলে আসবো, তো মোটামুটি আমার 2-3 ঘন্টা টাইম কেটে যাবে এরকম। এগুলো চিন্তা করেন, আর তার এত ঘুমানোর অভ্যাস নাই আসলে। রুবেল হোসেন বেশিরভাগ টাইমে তিনি চিন্তা করতেন যে যতটুক সময় তিনি ব্যবহার করতে পারেন, এটাই তার মাথায় ঘুরত। তিনি ঘুম খুব একটা পছন্দ করতেন না, যদিও কাজকর্ম করলে ক্লান্ত থাকেন, তারপরও তার মাথায় এটা থাকতো না। তা অপরদিকে দেখা যেত যে তার সাথে যে হেলাল সাহেব থাকে, তিনি কাইন্ড অফ লাইক বসে থাকা মানুষ, তিনি বসে দেখা যায় সন্ধ্যার পর যখন তখন ফ্রি পেতেন, তিনি হয় পেপার পড়তেছেন, নইলে পত্রিকা পড়তেছেন, নইলে কোনো বই পড়তেছেন, অথবা ঘুমান, তিনি এসব দিকে আগ্রহী না। রুবেল হোসেন এই কারণে আসলে বেশি বোর্ড হয়ে গেছে দুইজন তো, এবং রাতের বেলা একদম নিশুতি হয়ে যায়, পরিচিত কেউ নাই আর কেমন, এবং ওই যে যেসব মাজরাগুলো দূর থেকে দেখা যায় ওখানে যদি এমনি যাইতে হয় তাহলে রাস্তা দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাইতে হবে, এই এগুলোর সাথে কানেক্টিভিটি হচ্ছে এই ক্ষেতের মধ্যে দিয়ে চাইলে যাওয়া যায়, কিন্তু খুব আশ্চর্য হচ্ছে তাদের এখানে কেউ আসে না। এটাই রুবেল হোসেন চিন্তা করেন যে কি ব্যাপার, ওরা তো কেউ আসে না এখানে। তো একদিন তিনি তার প্ল্যান মতো চিন্তা করেন তিনি বেরোবেন, তখন একবারে 7:30টার মতো বাজে, তিনি আস্তে করে উঠে তার মোবাইল ফোনটা নিলেন, সাথে হেডফোন দিয়ে কানের মধ্যে লাগায় একটা গান চালায় হাঁটা ধরলেন তিনি ওই ফসলের মাঠের আইল দিয়ে। এখন যে সময় তিনি হাঁটতেছেন তখন ধানগুলা বেশ বড় হয়েছে, প্রায় এই পর্যন্ত, প্রায় তার কোমরের কাছাকাছি চলে আসছে, এরকম একটা মানে খুব সুন্দর ঘ্রাণ আসছে এখান থেকে। এর মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন, তার কাছে বেশ আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে, বাতাস মানে একবারে বাতাসে বাতাসে ধান ক্ষেত তুলতেছে এরকম। আর দূরে দেখা যাচ্ছে ওই যে মাঝরা, তিনি চিন্তা করেন ওইখানে যাবো, যেহেতু বাঙালি নাও পাই, আমার আশেপাশের দেশের মানুষ আছে, তাদের সাথে বসবো, বসে কিছুক্ষণ গল্প গুজব করে আবার আসবো, আবার বলবো যে আসো না কেন, তোমরাও তো আসতে পারো, এই ক্ষেতের মধ্যে তো যাওয়া আসা। আর দূরে দেখা যায় অনেক দূরে একেবারে লাইন, পাহাড়ের লাইন আছে ছোট ছোট, তো বেশ মজা লাগতেছে তার কাছে, আকাশে হালকা চাঁদ এবং বাতাসে এই ধানগুলা এরকম নড়তেছে। তো তিনি গান শুনতে শুনতে যাচ্ছেন, বাংলা গান, এবং এক সময় তিনি হাঁটতে হাঁটতে একেবারে ওই মাদ্রা কাছে চলে আসলেন। তো মাদ্রা কাছে চলে এসে তিনি যখন ওই মানে একদম দেখতেছেন যে এখান থেকে উঠে যাবে ওখানে, এবং ওই মাদ্রার ওখানে ওদের ওখান থেকে আবার যে ধান ছিল সেগুলো কেটে সরাইছে কয়েকদিন আগে, ওই জায়গার ল্যান্ডটা আবার মোটামুটি সমান হয়ে আছে, মানে ইগুলো সরাই ফেলছে ওখানে, ধানগুলো সরাই ফেলছে। তখন দেখতেছেন যে ওই ওইখানেও গাছ আছে, বড় বড় গাছ আছে, এবং গাছের ছায়াগুলো পড়ছে। তিনি খেয়াল করে দেখলেন গাছের ছায়ার নিচে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। তো তিনি এখান থেকে একটা হাঁক দিলেন আর কি, এই এরকম করে হাত নাড়তেছেন তিনি। তো এই হাত নাড়তে নাড়তে কাছে আসেন, তো দেখলো যে ছায়ার কাছে তারা দাঁড়ায় ছিলেন, তারা হেঁটে সরে গেল সামনে। তখন তার ডাক শুনছে নাকি কে জানে তিনি বুঝলেন না, তিনি আরো কাছে এসে সালাম দিলেন, জোরে সালাম দিলেন, এই কে আছেন, সালাম দিয়ে বলতেছে আর কি। তিনি বাংলায় বলতেছেন, হিন্দিতে বলতেছেন যে কে আছেন। তো এর মধ্যে দেখা গেল যে একজন ভিতর থেকে সাড়া দিল, কে আপনি, কোথা থেকে আসছেন, বাংলায় বলতেছে তাকে। তিনি বলতে আমি ওইখান থেকে আসছি। দেখলো যে একটু পর দ্রুত ওখান থেকে একটা লোক দৌড় দিয়ে আসলো, মানে ও একটু উঁচা জায়গাটা, ওখান থেকে নেমে আসলো, নেমে এসে বললো যে কি ভাই আপনি এখানে কোথা থেকে আসছেন। বলে মানে লোকটা কেমন অ্যাংশাস, কথাবার্তা খুব চিন্তিত। তো বলছে ওই যে ওইখানে মাজার থেকে আসছে এসে। তো বলে আরে এদিকে আসেন তাড়াতাড়ি। তাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের ওখানে ঘর, তো ওইখানে 3-4 জন মানুষ আছে, 3-4 জন মানুষ আছে, এর মধ্যে বাঙালি আছে 2 জন, আর বাকি 2 জন হচ্ছে পার্শ্ববর্তী দেশের মানুষ। তো তারা কথা বলতেছে, তো তাকে দেখে আগে পরিচয় হলো। তিনি বললেন যে বলে এখানে হেঁটে আসছেন কেন। বলে হেঁটে আসছি, আরে ক্ষেতের মধ্যে যে গান শুনতে শুনতে হেঁটে আসছি, কতক্ষণ লাগছে আমার, আধা ঘন্টাও লাগে নাই। বলছে এটা ঠিক না ভাই, এদিকে সুবিধা নাই, এখান থেকে এরকম হাঁটেন না ক্ষেতের মধ্যে দিয়ে, খোলামেলা জায়গা তো, আর এখানে চাষ টাস হয়েছে, ফসল উঠাইছে। বলে কেন, সমস্যা কি, মানে কারো মানা আছে বা আপনাদের এখানকার সমস্যা আছে, মানে মালিকের। বলে আরে না মালিকের সমস্যা না, মালিক অনেকে অনেকের পরিচিত, এটা কিছু না, এখানে বুঝেন তো, এখানে জিন আছে, জিন, তারা বলতেছে জিন আছে, সোজা কথা বুঝেন, বলতে জিন আছে, জিন এখানে। বলে হ্যাঁ এইখানে থাকে, ফসলের এইদিকেই থাকে, জিন আছে, ঘোরাফেরা করে, এর মধ্যে হঠাৎ করে ধরলে বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন। তো উনি শুনে একটু রুবেল হোসেন জিনিসটাকে এতটা মানে গায়ে মাখেন না বা অবাক হন তিনি। যাহারে গ্রাম শুনে আসছে, গ্রামে যে এরকম জিনভূত আছে, এখানে তো জিনভূত আছে এরকম ভাবে ধরে। তার মধ্যে রুবেল সাহেবের ধারণা ছিল আরব দেশে এই জিনভূত এগুলা নাই, এরকম চিন্তা করছিলেন। যাই হোক, তিনি যার সাথে এরকম গল্প করলেন, যে বাঙালি ভাই, তার নাম হচ্ছে জসিম, তো তার সাথে বসে এরকম গল্প, জসিম সাহেব তাকে গল্প টল্প করে তারও ভালো লাগলো। তো সেই জসিম সাহেব তাকে মানে বলতেছেন যে থেকে যান, আমাদের এখানে থেকে যান, যায় না আজকে আর ওদিকে, রাত্রেবেলা এরকম হেঁটে চাওয়া তোমার না, এটাকে আপনার সাহস তো অনেক বেশি এসে। তিনি বলতে আরে না, মানে আমি যাবো, কিচ্ছু হবে না, কোন সমস্যা না। তার পাশে যে তার আরেক ভদ্রলোক আছে বাঙালি নাইম নামে, সেও বলল যে ভাই থেকে যান, যান না। তো সে বলল যে আরে ভাই কোনো সমস্যা না, ওই পার্শ্ববর্তী যে দেশের দুজন ছিল তারাও না করছে। তো এগুলো আর শুনলেন না। রুবেল হোসেন বললেন যে আরে কোনো ব্যাপার না, আপনারা ভয় পান বেশি, এর জন্য সমস্যা, কোনো জিন টিন কিচ্ছু না, আমি হেঁটে চলে যাবো, দেখবেন কোনো সমস্যা নেই বলে তিনি সোজা ওদের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন। তো বোঝা গেল যে এরা চারজনই মানে খুব মানে ওনার উপরে অবাক হইল বা ওনার উপর একটু বিরক্ত হইল যে এই লোকটা এইভাবে হেঁটে আসছে কেন, তারা কিছু একটা হয়তো জানে। তো যাই হোক, রুবেল তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন ফিরতি পথে, এবং প্রথমে সেই খোলা মাঠ মানে যেখানে ফসল কেটে ফেলা হয়েছে ওদিক দিয়ে তিনি আসতেছেন। দেখতেছেন যে চাঁদটা অনেকটা হেলে গেছে, মেঘে থেকে গেছে, বাতাস এখনো আছে, বেশ বাতাস, হুহু বাতাস, সেই ধানের খেতে বাড়ি খেয়ে সেগুলো চলে আসতেছে দিক দিয়ে, মানে বেশ অন্যরকম একটা পরিবেশ। তার খারাপ লাগতেছে না, তিনি গান শুনতেছেন আর হেঁটে হেঁটে আসতেছেন। তো যখন তিনি এসে আবার সেই ধান খেতের মধ্যে ঢুকলেন যেখানে ধান হয়ে আছে সেগুলোর মধ্যে, তার কাছে কেন জানি মনে হতে থাকলো যে তার আশপাশ দিয়ে কেউ চলাফেরা করতেছে, মানে একটা খেতের মধ্যে দিয়ে হেঁটে গেলে যেরকম হয় মনে হয় কিছু একটা হেঁটে যাচ্ছে, সেরকম তিনি ফিল করতেছেন যে ধান খেত চিরে চিরে কিছু যাচ্ছেন। এবং তিনি একটু অবাক হইলেন, আবার একটু পরে তিনি ফিল করলেন তার পেছনে কেউ আসতেছে। তো তার অস্বস্তি লাগা শুরু করলো, শব্দ হচ্ছে ধান খেতে, তিনি তার ওই হেডফোন লাগানো থাকার পরও তিনি বুঝতে পারতেছেন এবং তিনি ওই গান আর এনজয় করতে পারতেছেন না। এক পর্যায়ে তিনি হেডফোনটাকে খুলে ফেললেন কান থেকে, কান থেকে হেডফোনটাকে খুলে তিনি পকেটে রেখে দিলেন, পকেটে রেখে তিনি চলতেছেন এবং এখন জানি কেমন জানি একটা ভয় লাগা শুরু করলো তার কাছে। তিনি ডানে বামে তাকাইতেছেন, ওই যে ওই তারা বলছে এখান থেকে যেখানে জিন আছে ইত্যাদি, তিনি ভাবলেন যে এইসব দূর, এগুলো আমি মাথায় আগে ঢুকাইতাম না, এই লোকগুলো বলে আমার মাথার মধ্যে এগুলো ঢুকাই দিছে। তো তিনি ঘাড় ফিরে একবার পেছন দিকে তাকালেন, কারণ তার মনে হচ্ছিল ঠিক তার পেছনে পেছনে কেউ আসতেছে। পেছনে তাকালেন, দেখলেন কেউ নাই, দূরে দেখা যাচ্ছে মোটামুটি বেশ দূর হয়ে গেছে এখন সেই মাদ্রাজ যেটা থেকে তিনি রওনা দিচ্ছেন। তো তিনি আবার হাঁটা শুরু করলেন। তো হেঁটে সামনে আসতে আসতে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যেই জিনিসটা তিনি কখনো দেখেন নাই এই এতদিন যেখানে আসছেন, যে মনে হচ্ছে হঠাৎ করে কুয়াশা আসতেছে, ফিনফিনে কুয়াশা এই ধান খেতের উপর দিয়ে ভেসে ভেসে আসতেছে, এই জিনিসটা কিন্তু তিনি এখানে দেখেন নাই। তিনি অবাক হলেন এবং কুয়াশাটা মনে হচ্ছে একটা খণ্ড, সে ধান খেতের উপর দিয়ে একটা কুয়াশার খণ্ড, এরকম মানে একটা দলা পাকানো কুয়াশার খণ্ড ভেসে ভেসে কাছে চলে আসতেছে এবং এসে সেটা চারপাশে ঘুরতেছে। তার খুব অবাক হয়ে গেলেন তিনি, মানে আস্তে করে ডান দিক দিয়ে ঘুরে আসতেছে, এরকম এই পাশ থেকে আসতেছে, একসময় তার চারিপাশ থেকে ছেয়ে ফেলল। তিনি অবাক হলেন এটা কি, পরে তিনি বুঝতে পারছেন কুয়াশা না ধোঁয়া, মানে তার দৃষ্টি এদিক ওদিক সরায় ফেলতেছে, মানে তিনি বুঝতে পারতেছেন না। তো তার হাতে কিন্তু ওই ফ্ল্যাশলাইট ছিল একটা, তার সাথে সে ফ্ল্যাশলাইট মারলেন, ফ্ল্যাশলাইট মারলেও দেখে যে ওই ধোঁয়ার মধ্যে ফ্ল্যাশলাইট মারলে যেরকম হয় সেরকম ধান খেতের মধ্যে পড়তেছে। এবং তিনি একটু অবাক হইলেন যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন সেই রাস্তা থেকে তিনি সরে গেছেন, তিনি মানে ক্ষেতের মধ্যে দিয়ে শুকনা ক্ষেতের পায়ে দিয়ে হাঁটতেছেন কোন এক জায়গায়। একটু অবাক হইলেন কি রে কি অবস্থা, তারপর তিনি খেয়াল করলেন তিনি আসলে আরেকটা আইলের মধ্যে আছেন, যে আইল ধরে তিনি আসছেন সেদিকে না, তার যেদিকে যাওয়ার দরকার সেদিকে না। তিনি ফ্ল্যাশলাইট মেরে দেখতেছেন যে তার যে মাদ্রাজ যে রাস্তাটা সোজা ঠিক সেই পথে তিনি নাই, তিনি আরেকটা আইলে ঢুকে গেছেন পাশে। তো তিনি আবার তাড়াতাড়ি মানে হেঁটে আবার ফিরতি পথ ধরুন সাইডে যে ওদিকে যাবেন, তো আবার হেঁটে হেঁটে আসতেছেন। তো হাঁটতে হাঁটতে তিনি আবার সঠিক আইলে উঠলেন, উঠে আবার আসতেছেন। তো তিনি দেখতেন কুয়াশা ডেন্সড হয়ে গেছে, মানে ধোঁয়ার মতো ডেন্সড, ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে তিনি খুব বেশি দেখতে পাচ্ছেন না, ফ্ল্যাশলাইট মারলেও মনে হচ্ছে খুব ধোঁয়া উঠলে সামনে দিয়ে যেরকম সেরকম, আর খুব দূরে দৃষ্টি যাচ্ছে না। তো খুব অবাক হয়ে গেছেন আসলে রুবেল হোসেন, বুঝতে পারতেছেন না যে এটা কেন হলো, তিনি এখানে আসার পর কখনো এরকম কুয়াশা দেখেন নাই চোখে, খুব অবাক হয়ে গেলেন। তো এরপর অনেকক্ষণ পর তিনি আবারও বুঝতে পারলেন যে তিনি আসলে আরেকটা আইল দিয়ে ঢুকে একটু সরে গেছেন। এবার তার ভয় লাগা শুরু করলো, চিন্তিত করলো আরে আমি কি মানে হারাই যেতেছি কি ব্যাপার। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তিনি দোয়া পড়লেন, মনে মনে দোয়া পড়ে ফু দিলেন, নিজের গায়ে ফু দিলেন, শরীর বন্ধ করলেন, বন্ধ করে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার তিনি চেষ্টা করতেছেন যে এই তিনি বুঝতে পারছেন যে তিনি এদিকে বাঁ দিকে ক্রমে সরে যাচ্ছিলেন, তো তিনি ডানে চেপে হাঁটা শুরু করলেন এই আইলটা ধরে, জানেন যে এটা দিয়ে হাঁটলে ওই সোজা আইলে পড়বেন তিনি। এরকম করতে করতে তিনি যে আবার যে তাদের যে মূল আইলটা সেখানে উঠলেন, উঠে হাঁটতেছেন আর দোয়া পড়তেছেন। তো পড়তে পড়তে এক সময় তিনি বুঝলেন যে তিনি তার মাজরার কাছাকাছি আসছেন, যখন ফ্ল্যাশ লাইটটা মারছেন, মারার পর তিনি দেখতেছেন যে হ্যাঁ দেখা যাচ্ছে তাদের যে ওই গাছে ছাওয়া, মানে বেশ কতগুলো গাছ তাদের বসে গাছে ছাওয়া, তাদের মাজরার ভিতর দিয়ে রাস্তাটা ঢুকে গেছে তিনি দেখতেছেন। হঠাৎ করে মনে হলো যে এই ধান ক্ষেতের অংশটা শেষ হয়েছে এবং কুয়াশাটাও শেষ হয়ে গেছে। তিনি যে বেরোলেন মনে হলো যে তিনি হঠাৎ করে কুয়াশার একটা দেয়ালের বাইরে চলে আসলেন, এখানে কোনো কুয়াশা নেই এবং ওয়েদারটার মতো একটা ডিফারেন্স, মানে ওইখানে ছিল কেমন দিন একটা ওয়েদার, এখানে পুরোপুরি ডিফারেন্স টাইপের একটা ডিফারেন্ট টাইপের একটা ওয়েদার এখানে তাকে ঘিরে ধরছে, মানে স্বাভাবিক মনে হচ্ছে যে হঠাৎ করে কানটান বন্ধ হয়ে আসতেছিল সেখান থেকে একটা মানে বাস্তব জীবনে তিনি চলে আসেন, কান ধাঁধা করতেছে। তো তিনি যখন নাকি ওখান থেকে বেরোইছেন, জাস্ট ওই কুয়াশাটা পার হয়ে নর্মাল জায়গায় বেরোইছেন, তিনি দেখতেছেন সামনে তার এসে উঠে যাওয়ার জায়গা, দুই তিন পা হেঁটে সামনে গেছেন, পেছনে তিনি ফর্স করে শব্দ পেলেন, একটা ফোর্স করে শব্দ, দ্রুত ঘুরে তাকাইছেন, তিনি তাকায় দেখতেছেন একটা বড় সাপ, এটাকে ইজিপশিয়ান কোবরা বলে, কিন্তু এটা রং পুরো কুচকুচে কালো এবং বেশ বড়, নর্মাল যে সাইজ সেরকম না, আরো বড়, কোনাটাই বড়, তার দিকে তাকায় ফোর্স ফোর্স করতেছে একেবারে, মনে হচ্ছে যে এটা ওই যে স্পিডিং কোবরার মতো বিষ ছুড়ে মারবে এরকম ভাবেই করতেছে। তিনি লাইট মারলে দেখলেন যে লাইটের আলো চকচক, মানে মানে কুচকুচে ওইটা শরীর চকচক করতেছে, তিনি ভয়ের চোটে একে বেঁকে দৌড় দিলেন। তিনি গ্রামে জানতেন যে আঁকা বাঁকা দৌড় দিলে নাকি সাপ ধরতে পারে না, তিনি আঁকা বাঁকা ভাবে দৌড় দিলেন এবং তিনি জানেন না তার পেছনে ছুটে আসছে কিনা, এত স্পিডে দৌড়াইছেন রুবেল হোসেন, তিনি মানে বলতে পারবেন না যে এত স্পিডে তিনি জীবনে দৌড়াইছেন কিনা, মনে হয় পায়ের আঙুলের উপরে ভর করে দৌড়াইছেন এরকম। দৌড়িতে তিনি তাদের যে কোয়ার্টার সেটার সামনে চলে আসলেন, এসে তিনি ফট করে তখন ঘুরে আলো মারছেন, দেখলেন যে না তার পিছনে কিছু আসে নেই, তাড়াতাড়ি তিনি ওই তার ঘর খুলে ভিতরে ঢুকলেন, ঢুকে তার ভয় লাগতেছিল মনে হচ্ছিল সাপটা এখানে আসে নাকি, তো দেখলেন না, তো বাতি জ্বালানো আছে তখনও, যেহেতু সেই বাতি তিনি ওখানে নেবার নেই, তাকায় দেখলেন যে তার পাশে যে হেলাল তিনি ঘুমায় আছেন, তিনি তার বিছানায় ঘুমায় গেছেন, তিনি ঢুকে তা দেখলেন যে তার খাবারটা আবার ওই প্লেটটা ঢেকে রাখছে ওইখানে হেলাল সাহেব, তো তিনি তাড়াতাড়ি ওই লাইট রেখে ওখান থেকে পানি ছিল নিয়ে যে ওই পাশেই একটা ছোট কিচেনের মতো সেখান থেকে হাতটা ধুয়ে তাড়াতাড়ি, আর হাত মুখ ধুতে ফ্রেশ হতে গেলেন না, তাদের যে হাত মুখ ধোয়ার জায়গাটা বাইরে পানির পাম্প আছে ওটা চালাইতে হয় ওটার পাশেই, তো পানির পাম্প সাধারণত রাতের বেলা দুজন মিলেই যান, কখনো আবার যদি কেউ ঘুমায় থাকে বা না উঠাই যেতে তখন একজন যে চালাই দিলেও হয়, এটা নিয়ে এত বদল না উনি আজকে উনি চিন্তা করতেছেন যে আজকে আর ভয় যাবেন না, বা যদি যাইতে হয় তাহলে তিনি হেলাল সাহেবকে তুলবেন সাথে, এই চিন্তা করতেছেন। কোনো মতে হাতটা ধুয়ে তিনি খেতে বসলেন এবং খাওয়ার সময়টা তার ভয় লাগতেছে, প্রচন্ড ভয় লাগতেছে, মনে হচ্ছে যে মানে ওই সাপটা চলে আসবে এখানে। তিনি অবাক হলেন, তিনি এখান তো সাপের কথা শোনেন নাই, আবার চিন্তা করলেন যে থাকতে হতে পারে এখানে, খেতে জমি সবকিছু এখানে সাপ থাকলে থাকতেই পারে, তিনি এত ভয় পেতেছেন কেন, নিজে নিজে চিন্তা করতেছেন এটা। এই সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে, তিনি তারা প্লেট প্লেট ধুয়ে তিনি এসে শুয়ে পড়ছেন, শুয়ে বাতিটা নিভাই দিচ্ছেন, বাতিটা নিভাই শুয়ে আসেন এবং চুপচাপ তিনি ঘুমের চেষ্টা করতেছেন। আর যখন তার ঘুম এসে গেল তিনি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন যে একটা বড় সাপ তার বিছানার উপরে উঠে তার পেটের উপর বসে তার মুখের কাছে ফনা ধরে রাখছে এবং তিনি চোখ মেলে দেখতেছেন যে সাপটা, এটা তিনি ভয়ে স্বপ্নের মধ্যে দেখছেন, ভয়ে তিনি চিৎকার করে উঠছেন, চিৎকার করে ওঠার সাথে দেখছেন যে ওখানে হেলাল সাহেবও লাফ দিয়ে উঠছে, এটা বলছে কি হয়েছে কি হয়েছে, তো তখন তিনি বলতেছে হেলাল ভাই স্বপ্ন দেখছে ভয়ের স্বপ্ন, তো তিনি বলেন দোয়া পড়ে ঘুমাও কি আর আছে এসে, আর রাত বিরাইতে গুরু কেন রাস্তায়, হেলাল সাহেব বলতেছে। যাই হোক তিনি দোয়া দরুদ পড়ে আবার ঘুমালেন, এর মধ্যে ঘুমের সময় একেবারে ফজরের সময় ঘুম ভাঙছে, উঠে নামাজ কালাম পড়লেন, তো দেখলেন যে ওদের পাম্প চালানো হয় নাই, হেলাল সাহেব বলছে চারটা বেলা তুমি আসছো পাম্পটা চালাই দিয়ে আসলে কি হইতো, তো তিনি বলতেছেন যে এরকম এরকম ঘটনা, এরকম আমি হেলাল সাহেব বললো যে আমি তো মনে করছি তুমি পাম্প চালাই দিবা, তুমি তো পাম্প চালাও নি, বলো যে না আমি আসলে রাতে ভয় পাইছিলাম এরকম এরকম ঘটনা ওই মাজরায় গেছিলাম, কেন তুমি এরকম যাও তুমি জানো ওই মাজরায় যাওয়া ঠিক না, আমি এখানে আসার পর থেকে আমাকে না করে গেছে, এখানে একজন পাকিস্তানি কাজ করতো সেও না করছে, এখানে অনেক উল্টা পাল্টা জিনিস আছে, এসে রাত্রেবেলা তুমি গেছো, তুমি সাপ দেখছো সাপ দেখা তো ভালো না, এইখানে কিন্তু নর্মালি সাপ আসে না, ওখানে রাত্রেবেলা তোমার সাথে কোন সাপ আসছে কে জানে, যাও না ভাই এসব যাও না, এগুলো বলে টলে তাকে বোঝায়। তো যাই হোক তো ওই সেনকে হেলাল সাহেবের মানা শোনার পর থেকে সাপটা দেখার পর থেকে তিনি আর এরকম যাওয়া বন্ধ করলেন, ওই দূরে আর আইলে হাঁটতেন না, তো ওইখানেই মোটামুটি পাশেই হাঁটাহাঁটি করতেন, কারণ তার ভাল লাগতো না একা একা। এরকম করতে করতে এর মাঝে একদিন তাদের মালিক আসলেন কফিল, এসে হেলাল সাহেবকে ওই দিন নিয়ে যাবেন, তার কি কাজ আছে, তাদের ওই অন্য মাঝরাতে কাজ আছে প্লাস তারও কাজ আছে, বলছে যে একদিন রুবেলকে এখানে একা থাকা লাগবে, ওই দিন আসবে না, এবং পরদিন সন্ধ্যার সময় মানে সন্ধ্যার আগে চলে আসবে হেলাল। তো রুবেল সাহেব মোটামুটি প্রিপেয়ার্ড হইলেন যে থাকা লাগবে একলা, কি করার, তো চলে গেছেন হেলাল সাহেব ওই দিন সারাদিন একলা এখানে রুবেল, এবং তিনি মোটামুটি তার এইটা ওইটা কাজ করতেছেন, টুকিটাকি কাজ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো তিনি ঠিক করছেন যে সন্ধ্যার পর থেকে আর ওরকম বেরোবেন না, তিনি এটা চিন্তা করছেন যে শুধু পাম্প ছাড়া লাগবে, ওদিন পাম্প ছাড়াটা খুব জরুরি, তিনি চিন্তা করছেন যে রাত্রেবেলা উঠে দোয়া দৌড় পড়ে যে পাম্পটা ছাড়বেন, ছেড়ে এসে আবার তিনি ঢুকে থাকবেন এই। তো ওইভাবে করেই তিনি রাতেবেলা কোনো মতে ভয়ে বেরোলেন, তো দেখতেছেন একেবারে ঝিঁড়ি পোকা ডাকতেছে চুপচাপ, যে আস্তে করে পাম্পটা ছেড়ে এসে শুয়ে পড়লেন। তো চলে গেল প্রথম দিন, এখন দ্বিতীয় দিন মানে এরকম তার দিন কাটছে, সন্ধ্যার পরে তিনি মোটামুটি চিন্তা করলেন যে আজকে তো আসবে মানে হেলাল ভাই আসবে, এই চিন্তা করে নিজে খাবার দাবার রান্না করছিলেন, তারা মাছ নিয়ে আসছিলেন, তো বড় বড় সরপুটি মাছ, তো তিনি মাছ ভাজছেন বিকাল বা সন্ধ্যার সময় মাছ ভাইজাটে যে পুরো রেডি করছেন, চিন্তা করছে হেলাল ভাই আসলো খাবে, নিজে খাইলেন খেয়েটে, এবং চারিদিকে কেমন গন্ধ হয়ে গেছে তাদের, যে কোয়ার্টারটা ছোট তো ওই কিচেনের পাশে আবার ওরকম জানলা টালনা নাই, ওই জাস্ট একটা ফ্যান দিয়ে একটু বাতাস বেরোয় তো ওরকম নেই মানে পুরা, তো তিনি দরজা দরজা খুলে রাখতেন সন্ধ্যার পরে, চিন্তা করছে হেলাল ভাই তো চলে আসবে। তো এইদিকে সন্ধ্যা হইতেছে সন্ধ্যা হইতেছে, হেলাল সাহেবের আর খবর নাই। তো তখন রুবেল ফোন করলেন হেলাল সাহেব যে ভাই আসতেছেন না, আমি আসতে পারি, হয়তো আমার আস্তে আস্তে রাত হইতে পারে, রাতটা নামাই দিয়ে যাবে হয়তো আমার, থাকো এসে, বলছে ঠিক আছে খাবার দাবার রেডি করে রাখছি আপনার জন্য, এসে খেয়ে আমি শুয়ে পড়ব না, বলে সে মোটামুটি হাঁটাহাঁটি করলো তাদের কোয়ার্টারে আসবে যে ধোঁয়াটোয়া রান্নার এগুলো বের করে দেওয়ার জন্য, হাঁটাহাঁটি করে সে যে দরজা লাগায় চিন্তা করে শুয়ে পড়ি, হেলাল ভাই আসলে তারপরে পাম্প টাম ছাড়বো না, এখন একটু ঘুমায় যাই, অথবা হেলাল ভাই নিজেই ছাড়বে অসুবিধা নেই, তো সে তো বলছে যে রাতটা নামাই দিবে তারে, তো আমি শুয়ে পড়ি আর গেট নক করলে খুলে দিব, এই চিন্তা করলো। তো চিন্তা করে সে ঘুমায় পড়ে, এবং ঘুমায় কিছুক্ষণ পর সে একেবারে ঘুমে তলায় যায়। তো কতক্ষণ ঘুমাইছে বলতে পারে না, হঠাৎ করে একটা শব্দ হইল, কেমন যেন একটা শব্দ হয়েছে, ধুমধুম করে শব্দ হয়েছে, শব্দতে তার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরে দিক ওদিক তাকাইতেছে, মানে বোঝার চেষ্টা করতেছে যে কিসের শব্দে ঘুম ভাঙলো, তো তাকায় দেখতেছে যে তার রুমের কিন্তু লাইট বন্ধ, কিন্তু তাদের প্লাগের মধ্যে একটা ছোট্ট ডিম লাইটের মতো লাগানো থাকতো, ওটাতে হালকা আলো আসে, তো ওইটাতে আলোতে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা, দরজাটা খোলা, বাইরে একটা আলো জ্বলত ওইদিকে ওই পাশে, ওই আলোটা হালকা এখানে এসে পড়ছে। সে চিন্তা করলো যে আসছে নাকি হেলাল ভাই আসছে নাকি, তো হেলাল ভাই দরজা খুললো কেমনে, দরজা কি তার কাছে কোনো চাবি আছে, মানে ওইটা তো বোল্ট লক, এরকম গোল ঘুরানো হাত মানে হ্যান্ডেল ঘুরানো বোল্ট লক, চিন্তা করছে যে ওইটা ঘুরে ঢুকছে নাকি, আমি তো অবশ্য ছিটকানি মারিনি। তো চিন্তা করেছে, চিন্তা করলো আসতো পারা, তো খুলে যে কলের দিকে গেছে এই সেই, হাত মুখ ধুতে গেছে, তো তারপরে সে উঠলো, উঠে সে হেঁটে গেল দরজার দিকে, দরজার দিকে যেয়ে দেখলো যে হ্যাঁ দরজার লক খোলা, মানে এখানে একটা চাপ দিয়ে দেয় আর কি, টস করে চাপ দিয়ে লাগায় দেয় আর কি, ওখানে যেহেতু চুরি টুরির এরকম ব্যাপার নাই, মানে সাধারণত এরকম জায়গায় কোনো চুরি ছুরি এরকম হয় না, পানিশমেন্ট তো অনেক কড়া, তো এই কারণে মানুষ এত চিন্তা করে না, ওই যে ভিতরে ঢুকায় জাস্ট সুইচটা বাটনটা চাপ দিলে লক হয়ে যায়, ওইভাবেই থাকে মানুষ। তো সে দেখতেছে যে বাটন মানে খুলছে, কেউ চাবি দিয়েও খোলা যায় ওই পাশ থেকে, তো সে মনে করছে হয়তো হেলাল ভাই আসছে, চিন্তা করে সে আস্তে করে দরজাটাকে চাপায়, সে যে ওই যে তার তাদের যে কিচেন ওখানে যায়, যে মুখটা একটু ধোয়, একটু পানি দিয়ে মুখ, মুখের মধ্যে তার এর অভ্যাস, একটু পানি খায়, পানি খেয়ে যে সে চিন্তা করে যে শুয়ে পড়ি, হেলাল ভাই যেহেতু আসছে মোটরও তিনি চালাবে, মানে পাম্পও সে চালাবে, অসুবিধা নেই, সে গেটটাকে এমনি আবার লাগায় দেয়, মানে ওই যে সুইচ টিপে না, জাস্ট লাগাই দিয়ে শুয়ে পড়ে। তো শুয়ে তার মানে ঘুমের চেষ্টা করতেছে, চোখে কেমন জানি একটা ঘুম ঘুম ভাব যেহেতু ছিল চলে আসছে, এই সময় সে হঠাৎ করে ফিল করলো যে ঘরের মধ্যে কেউ আছে, সে কিন্তু স্পষ্ট তার এতটুকু মনে আছে, সে দরজাটাকে জাস্ট লাগায় আসছে, মানে লক চাপ দেয় দরজাটাকে সে লাগাইছে, কেউ তো ঢুকলে গেট খুলে ঢুকবে, সে দরজা খোলার শব্দ পাবে, এসে সেগুলো তো পায় নাই, কিন্তু তার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। চিন্তা করলো হেলাল ভাই কোথায় ছিল, আমি তো একটু আগে রান্নাঘরেও গেলাম, তখন নাই কি ব্যাপার, এর মধ্যে সে ওদিকে শব্দ পাইতেছে ঘরের মধ্যে, কেমন জানি মানে টক টক কটকট কটকট শব্দ হচ্ছে, কেমন একটা নড়াচড়া শব্দ হইতেছে, ঘটনা কি, তো তাদের একটা টেবিল ছিল, টেবিলটা হচ্ছে মানে তার বিছানা আর হেলাল সাহেবের বিছানা, এই পাশে মানে হেলাল সাহেবের মাথার কাছ দিয়ে হচ্ছে কিচেনে যাওয়ার রাস্তা, ওইখানে কিচেনে যায়, আর এই পাশে তার মাথার থেকে একটু সাইড হলো টেবিল, ওখানে বসে দুজন খাইতো আর কি। অনেকে আছে যে মাটিতে বসে খায়, কিন্তু ওখানে মাটিতে বসে খাওয়ার মতো যথেষ্ট জায়গা ছিল না, ওখানে তারা দুজনে টেবিলের মধ্যে বসে খেত। তো সে সাউন্ড পাইতেছে মনে হচ্ছে টেবিলের ওই সাইডটাতে একটা চেয়ার আছে, ওইখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে, চিন্তা করলো ঘটনা কি। তো সে আস্তে করে মাথাটা একটু উঁচা করলো, উঁচা করে তাকায় বোঝার চেষ্টা করতেছে, হালকা যে একটু আলো আছে ডিম লাইটের মতো, মানে ঠিক ডিম লাইট না, একটা এশিয়ান প্লাস্টিকের মধ্যে একটু হালকা আলো, ওখান থেকে অল্প আলো এসে ওখানে লাগতেছে টেবিলের ওখানে, একটা বোঝা যাচ্ছে টেবিলটা, এবং তারপর একটা অবয়ব বোঝা যাচ্ছে, চোখে অন্ধকারটা শুয়ে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে মানে ভয় পেয়ে গেল আসলে রুবেল হোসেন। তার কাছে মনে হলো ওই চেয়ারটার ওইখানে বড় কোন সাপের মাথা ফনা ধরা, এবং এটা এত বড় ফনা, প্রায় দেড় দুই ফিট একটা ফনা, এরকম মনে হচ্ছে ওই জায়গাটা অবয়বটা এরকম মনে হইতেছে, ঠিক মানে তাদের ওই চেয়ারের উপর এবং ওই চেয়ারের উপর বসে টেবিলের থেকে কিছু নিচ্ছে এরকম ভাবে। তো ভয়ে তার কলিজা উড়ে গেছে রুবেলের, এবং রুবেল তখন করছে কি মানে হাত দিয়ে এরকম থামাচ্ছে শুধু আস্তে আস্তে, তার বালিশের কাছে ওখানে তার ফ্ল্যাশ লাইটটা ছিল, টর্চ লাইটটা, ওইটা বের করে সে আলো মারছে, মিলি সেকেন্ডের মধ্যে আলোটা যে পড়লো, এবং আলোটা যে পড়ার পরই সে তার মনে হলো যে সাপের অবয়ব যে দেখছিল ওইটার থেকে একটা মানুষ বসা এখানে, এবং মানুষ মানে কি ওই যে সে ইকে দেখে আসছিল ওই মাঝরার মধ্যে জসিম লোকটাকে, জাস্ট জসিম ওখানে বসে আছে তার গায়ে শার্ট পরা, এবং জসিমের মুখের মধ্যে তার যে ওই যে মাছ, সে মাছ বেঁচে রাখছে, সে মাছ মাছের কাটাটা, মাছটা নেই কাটাটা ধরা মুখের মধ্যে, এবং এইভাবে করে তার দিকে তাকাইছে জসিম, দেখে হাসতেছে এরকম মুখের মধ্যে একটা হাসি চাপা হাসি। সে দেখল জসিমের চোখ দুটা জ্বলে উঠছে, টপ করে জ্বলে উঠছে, মানে চোখের মনিটা জ্বলতেছে ভিতরে, তার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে, মুচকি হাসিটা বেশ মনে হচ্ছে ইভেল টাইপের হাসি দিয়ে বলতেছে মাছটা খুব মজা করে ভাবছেন, খুব মজা হয়েছে, খুব ভালো লাগতেছে, এই আলো শোনান, আলো মারছেন কেন আমার দিকে। এটা শোনার সাথে সাথে রুবেলের বুকের মধ্যে থরথর করে কাঁপন উঠে গেল, সে সাথে সাথে লাইটটা সরায় ফেললো এবং লাইটটা নিভাই দিল, লাইট নিভানোর সাথে সাথে আমার যে অন্ধকার এটার মধ্যে তার কাছে মনে হইতেছে ওই যে সাপের মতো একটা অবয়ব ওইখানে বসা, এবং ওইটা ঠিক মানুষের মতো সাইজের সাপ, এত ভয়ঙ্কর লাগলো তার কাছে, সে ভয়ে গুটিসুটি মেরে গেল দেয়ালের সাথে, এবং ওই পাশ থেকে শুনতেছে সেই জসিমের কণ্ঠে, এত ভয় পাইতেছেন কেন, আমি জসিম, এই জসিম বলতেছে, এবং তার ভিতর থেকে মনে হয় ভিতর থেকে একটা হাসি উঠতেছে এরকম, মানে মানে এত ভয়ঙ্কর ব্যাপারটা রুবেল বলতে পারবে না। এক সেকেন্ড পর দেখলো মনে হলো যে সাপের মতো জিনিসটা নেমে গেল ওখান থেকে, নেমে দরজার দিক গেল, এবং তারপর সে দেখলো দরজাটা খুলে গেল অটোমেটিকলি বাইরের হালকা আলোতে, এইবার সে দেখতেছে কুচকুচে একটা সাপ বের হয়ে যাচ্ছে তার দরজা দিয়ে, এরকম মোটা, মানে এরকম মোটা, সে আলো মারছে সাথে সাথে ফ্ল্যাশ লাইট মারছে ওদিকে, ফ্ল্যাশ লাইটটা মারার সাথে সাথে ওটা ঘুরে এরকম ফনা তুলছে তার দিকে, পুরো আলোটা যে পড়ছে কুচকুচে কালো এরকম, সে পুরো দেখতেছে চোখ দুটা জ্বলতেছে, একটু আগে ওই জসিমের চোখ যেরকম জ্বলছিল সেরকম, এবং সে সাপের দুইটা সামনে যে দাঁত ফ্যাং সে দেখতে পারছে এরকম ভাবে মুখি করে, এত বড় মানে ফনাটাই এত বড়, মানে ভয়ে আত্মা উড়ে গেছে, মানে রুবেল হোসেন ভাবতে পারতেছে না, সে মনে মনে সাথে সাথে দোয়া পড়তেছে এবং মুখ দিয়ে দোয়া বেরিয়ে গেল, জোরে জোরে দোয়া পড়া শুরু করলো, মুখে সে দেখলো যে সাপটা ঘুরে চলে গেল ওইখান থেকে, সে তাড়াতাড়ি দোয়া পড়তেছে এবং পা রাখতে পারছে না ভয়ে, এত ভয় লাগতেছে তার, ভয়ের চোটে সে এক সময় সে একটু সম্মিত ফেললো, ভাবলো যে ভাই আমার তো কিছু করতে হবে, উঠে মানে এরকম বসে থাকলে তো হবে না ভয়ে, তো সে উঠে গিয়ে দরজাটার মধ্যে হাত দিল, একটা ঠান্ডা নব এবং হালকা বাতাস আসতেছে দরজার ফাঁক দিয়ে, দরজাটাকে পুরো লাগাই দিয়ে যায়নি, তো সে জোরে চাপ দিয়ে দরজাটা লাগাই দিল, লাগাই দিয়ে সুইচ টিপে দিল, টিপে ঘরের বাতি জ্বালাইলো, বাতি জ্বালায় দেখতেছে যে তার ওইখানে যে খাবার ছিল খাবারটা নাই, এবং মাছের শুধু কাটাগুলো আছে আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, সব খেয়ে ফেলছে এখানে, এবং সে অবাক হইল যে কে খাইলো, মানে খুবই একটা আজব কাণ্ড। তো সে তাড়াতাড়ি এই প্লেটটার দিকে মানে হাত দিতে তার ভয় লাগছে, প্লেটটা হাত দিয়ে ছুঁতে, তো সে তাড়াতাড়ি লাইটটাকে জ্বালায় রেখেই বিছানার মধ্যে চলে আসলো, এসে কাঁথা মুড়ি দিয়ে তার কাছে মানে কাঁথা ছিল, কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে আছে, মাথাটাকে ঢেকে রাখছে হাতে ফ্ল্যাশ লাইট, এবং মনে মনে দোয়া পড়তেছে। অনেকক্ষণ পর তার ঘুম চলে আসছে চোখে, মনে হইতেছে যে ঘুমে চোখ লেগে যাচ্ছে, ঘুমায় যাবে সে, এই সময় সে দরজার মধ্যে আবার নক শুনলো, ধপ 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 ধপ। তবে এইবার কিন্তু একটা কাজ করছিল রুবেল, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলে দরজাটা লাগাইছিল সে, মানে সুইচটা দরজা লাগায় বসে বিসমিল্লাহ বলে দরজা লাগাই দিয়েছিল সে, ধপ 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 নক হইতেছে, সে কোনো ই করে না, উত্তর দেয় না, কারণ এত রাত্রেবেলা তার মাঝরাতে কেউ আসবে না। আর যদি ই আসে তাহলে বলবে, হেলাল আসলেই বলবে যে দরজা খুলো। ওই পাশ থেকে বলতেছে কে, একদম কঠিন কথায় সে শুনতেছে যে ওই যে জসিম যে সেই কণ্ঠ বলতেছে, এই রুবেল মিয়া দরজা খুলো, দরজা খুলো, একটু আসি তোমার ঘরে আসি, খেয়ে গেলাম, কিছু বলবা না আমারে। কোনো কথা বলতেছে না রুবেল সাহেব, চুপচাপ বসে আছে, কোনো উত্তর দিতেছে না। তারপর বলছে, এ রুবেল মিয়া এইভাবে খাবার রেখো, মাঝে মাঝে খামো আইসা বলে আবার হাসতেছে। তারপর রুবেল হোসেনের মনে হলো যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ হাঁটতেছে, শব্দ পাচ্ছে সে। তারপর কিছু মানুষের কণ্ঠ শুনলো, একসাথে কয়েকজন মানুষ গল্প করতেছে বা কথা বলতেছে তার বাসার আশেপাশে। খুব ভয় পেয়েছে সে, এবং এরকম অনেক রাত পর্যন্ত সে শব্দ পেল। কোন সময় যে সে ঘুমায় গেছে রুবেল হোসেন সাহেব তার আর কোনো খেয়াল নেই, সে মানে হয়তো ভয় বেউস হয়ে গেছিল বা ঘুমায় গেছিল। সকালবেলা তার ঘুম ভাঙছে, দরজার মধ্যে জোরে জোরে নখে, ওই নখটা তার কাছে মনে হচ্ছিল সেই রাতের নখ। সে কোনো কথা বলতেছে না, চুপ করে আছে। একটু পরে জোরে জোরে নখ হলো, সেই হেলাল সাহেব বলল, হ্যাঁ রুবেল ঠিক আছো তুমি? হ্যাঁ রুবেল ঠিক আছো, আমি হেলাল ভাই বলতেছে। তখন সে তাড়াতাড়ি উঠে যায়, দরজা খুলল। তো তখন হেলাল সাহেব দেখে যে আয়সা ঢুকছে, রুবেল দেখে বলে, কি অবস্থা তোমার, এরকম অবস্থা কেন? গায়ের মধ্যে সে কাঁথা পেঁচানো, মাথায় হাত দিয়ে দেখে যে জ্বর, তার চেহারা চোখ লাল হয়ে আছে। তোমার শরীরে তো অনেক জ্বর, তোমার চেহারা দেখে বলতেছে জ্বর, তোমার চোখ লাল হয়ে গেছে, কি ব্যাপার? তখন রুবেল হোসেন বলে যে আমি ভয় পাইছি কালকে রাত্রে। বলে কি? বলে যে এরকম এরকম ঘটনা। তো তখন অবাক হয়ে সেই হেলাল সাহেব দেখলো যে তার প্লেট ওখানে কিন্তু পড়ে রয়েছে, প্লেটের মধ্যে শুধু মাছের কাঁটাটা আছে আর কিছু নাই, এরকম পড়ে রয়েছে। তখন বলে যে তুমি ওই যে ওই দিন রাত্রে বেরিয়েছো না, ওই দিনই তুমি জিন নিয়ে আসছো এখানে, তোমার বলছি না এখানে জিন আছে। তখন বললো যে ওই জসিম লোক তো এটা না, ওই লোকটা হয়তো ওই জসিমের রূপ নিয়ে ওই জিন আসছিল তোমার এখানে। যাই হোক, দেখি আমি কোফিল্ডে বলবো এখানে একটু ই করার ব্যবস্থা করতে, ঝাড়ার ব্যবস্থা করতে ঘরটারে, এখানে মনে হয় ই হয়েছে, খারাপ হয়েছে। যাই হোক, তখন ওই হেলাল সাহেব এসে রুবেল হোসেনকে ওষুধ দিছিল, জ্বরের ওষুধ, জ্বর টর যাতে নেমে যায় এরকম। দোয়াদুল পরে ফু দিল নিজের, তারপর ইকেও ফু দিল, রুবেল হোসেনকেও ফু দিল, নিজের ঘর বন্ধ করলো। বলে যাই হোক, তারা ঘরের মধ্যে ছিল এবং ওই মাছের কাঁটা তারা বাইরে ফেলে দিছিল, ওটা রাখেই নেই ঘরের মধ্যে, মাছের কাঁটা বাইরে ফেলে দিয়েছিল। এবং তারা দুইজন রাতের বেলা বেশ ভয়ে ছিল, এবং এরপরে নাকি দুই তিন দিন তাদের দরজায় সেরকম কে নক করছে, আর হাসত, কথা বলতো না। এবং এবারে হাসিটা ছিল আরো ভয়ঙ্কর, বেশ ভারী বাজখাই কণ্ঠে হাসত, মানে অমানুষিক কণ্ঠ, মানে এই কণ্ঠটা মানে মানুষের কণ্ঠ না, বাইরে হাসত। এবং এই হাসি শুনে নাকি আত্মা উড়ে যেত, দুইজনই শুনছে এই হাসি। তো তখন পরবর্তীতে হেলাল সাহেব তাদের কফিলকে বলে যে এখানে এরকম সমস্যা, তো পুরোটাই বলে ঘটনা কি ছিল। তো কফিল নাকি বলে যে আল্লাহ তোমরা কি ভয়ের কাজ করছো এখানে, তোমাদের আসলে বলে দেওয়া উচিত ছিল এটা আমারই ভুল, আমি রুবেল তো নতুন আসছে, তাকে বলা উচিত ছিল যে এইখানে না হাটে, এই যে জমিগুলা এগুলোর মধ্যে দিয়ে উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এবং এইখানে যারা এই চাষাবাদ করে এদের মধ্যে কিছু মানুষ ছিল আগে, তারা জিন দিয়ে কাজও করাইতো, এই জিনে সেখান থেকে ফসল কাটতো তাদের। তো এইগুলা এখানে অনেকে আসে রয়ে গেছে এখানে, এবং তারা এই মানুষকে তো সহ্য করতে পারে না, মানুষকে দেখলেই তারা এরকম বদর করে। ওই যে রুবেল গেছে এখানে যে ওই সময় তাকেই করছে। তো যাই হোক, তিনি তখন তাদের ওইখানকার একজন আলেমকে নিয়ে আসে, আলেম এসে জায়গাটা ঝেড়ে দেন, তাদের ওই মাদ্রার ওই জায়গাটা বন্ধ করে দেন, তাদের যে রেসিডেন্সিয়াল জায়গাটা ওটা বন্ধ করে দেন, এবং বলে যে যখনই তোমরা এই পাম্পে পানি ছাড়তে যাবা, দোয়া পড়ে শরীর বন্ধ করে তারপর যে পানি ছাড়বা রাত্রের বেলা, এই আর যখন ফসল তোলা হবে তখন তো তোমাদের সাথে লোক থাকবে, ওরা তো থাকবেই, তখন বেশি মানুষ থাকলে এগুলো আর সমস্যা করে না। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে রুবেল সাহেব ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়েছে, এবং তিনি এরপর তিনি জানে যে ওইখানে উল্টাপাল্টা আছে। তিনি এর মধ্যেও নাকি রাতে দেখছে, এরপর অনেক অনেকদিন পরে তিনি দেখছে রাতের মাঝে তাদের যে ওই ফসলের মাঠের ওই সাইড যে লম্বা, একেবারে খেজুর গাছের কাছাকাছি সমান লম্বা নাকি কিছু একটা হেঁটে হেঁটে যায়, পুরো ওদিক দিয়ে পার হয়। তো তিনি দূর থেকে দেখছেন, তো থেকে ভয় পাইছেন, কিন্তু একদিনে তো একটু অভ্যস্ত হয়েছেন ওই এলাকা সম্বন্ধে, এর জন্য আর ই করেন, কেয়ার করেন নি। তো তিনি জানেন যে ওইখানে নাকি এরকম উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, আর ওইখানে ওই যে পরে ওই জসিম লোকটার সাথে পরে একবার দেখা হয়েছে তার, জসিম লোকটা বলছে যে আল্লাহ কি বলেন ভাই, আমারই তো ভয় লাগতেছে, আমি আপনার এখানে কিভাবে যাবো, আমার রূপ নিয়ে আইসে, সেখানে খুবই ভয় পেয়েছে সে। সে বলে যে না কিভাবে সম্ভব বলেন ভাই, আপনি মাদ্রা কাছে এলো, আমরা তো এগুলো জানি যে এখানে এরকম হাঁটা চলা ঠিক নয়, জন্য রাত্রেবেলা কখনো আমরা বেরি না, ওই দিনে কখনো যদি কারোর সাথে কারো দেখা হয়ে যায়, নাহলে রাস্তা দিয়ে চলাফেরা করি, এই মাঠ দিয়ে চলাফেরা করি না, এটা ঠিক না। এরপর থেকে আর কখনোই উনি এরকম হাঁটে নাই, রাত্রেবেলা দূরে কোথাও যান নাই, ওই হাঁটলে ওই তার ইসের সামনে সামনের অংশে হাঁটাচলা করতেন, ওই মাদ্রাসার সামনের যে জায়গাটা ওইটাতে হাঁটাচলা করতেন, দূরে কোথাও যাইতেন না। তো এটাই রুবেল হোসেন বলছেন যে ওইখানে অনেক বেশি জিন আছে, যারা যারা অনেকেই নাকি দেখেন, যারা এরকম খোলামেলা জায়গায় কাজ করেন তারা নাকি এরকম অনেকে জিনের দেখা পান। ফলে যে সবাই শেয়ার করেন না, কারণ অনেকে ভয় পান এগুলো নিয়ে কথা বলতে, অনেকে মনে করেন যে এগুলা বললে হয়তো পরবর্তীতে কিছু হবে, এই জন্য ভয় বলেন না। কিন্তু ওইখানে এরকম অনেক আছে, এবং তিনি বলছেন যে এরপরে উনি নিজের না অন্য কারো ঘটনা যদি সংগ্রহ করেন অবশ্যই পাঠিয়ে দিবেন আমাদের কাছে। তো রুবেল হোসেনের ঘটনাটা আমার কাছে যথেষ্ট ভয়ের মনে হয়েছে, আমি বেশ এনজয় করছি। আর আসলেই ভয়ের, রাতের বেলা যদি এরকম কিছু দেখেন এটা কিন্তু মানুষের ভয়ে আত্মা উড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। যাই হোক, আজকে আমি আমাদের শোয়ের সময় শেষ হয়ে গেছে, আজকে শোয়ের সময় শেষ হয়েছে মানে আজকে আমি একটু শারীরিকভাবেও ফিট ছিলাম না, ভালো লাগতেছিল না, তারপরও শোটা করলাম যেহেতু আপনাদেরকে প্রতিশ্রুতি দিছি এবং শোটা একদিন পেছানো হয়েছে, এর জন্য শোটা করে ফেললাম কষ্ট করে। আর ইনশাল্লাহ সামনের সপ্তাহে আর একটু বেশি সময় নিয়ে আপনাদের সামনে চলে আসবো, আর আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, যেন সেটা করতে পারি। তো আজকের মতো আমি চলে যাব, ইনশাল্লাহ দেখা হবে সামনের থার্সডে নাইট ফিয়ারে এবং তারপরে অদ্ভুত রূপে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।